হ্যালো এভরিওয়ান, আমি রয়েছি রণদীপ তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল থ্রিলার ল্যান্ড। আজকে শুক্রবার রাত ঠিক আটটা, অর্থাৎ একটা নতুন গল্প শোনার দিন। আজকে কোন গল্পটা তোমরা শুনতে চলেছ সেটা নিশ্চয়ই গতকালের লাইভে তোমরা জেনেই গেছ। আজ আমাদের থ্রিলার ল্যান্ডে একটা বিশেষ দিন, কারণ আজকের গল্প প্রখ্যাত সাহিত্যিক শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের অমর সৃষ্টি মিতিন মাসি সিরিজের উপন্যাস কুড়িয়ে পাওয়া পেনড্রাইভ। কলকাতার ঢাকুরিয়ার বাসিন্দা থার্ড আই ইনভেস্টিগেশন এজেন্সির কর্ণধার প্রজ্ঞা পারমিতা মুখার্জি, তার বন্ধু এবং সহকারী টুপুরের কাছে ও আপামর বাঙালি পাঠকের কাছে তিনি মিতিন মাসি নামেই বেশি পরিচিত। স্বামী পার্থ প্রতিম এবং ছেলে বুমবুমকে নিয়ে তার ছোট্ট সংসার সামলে দিব্যি জটিল সমস্ত কেস সলভ করে দেন তিনি। সুচিত্রা ভট্টাচার্য জন্ম 10 জানুয়ারি 1950 সালে বিহারের ভাগলপুরে। প্রায় 3.5 দশক ধরে তিনি বহু ছোট গল্প ছাড়াও 40টি উপন্যাস রচনা করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য কাছের মানুষ, নীল ঘূর্ণি, অন্য বসন্ত ইত্যাদি। ভূষিত হয়েছেন শরৎ পুরস্কার, সাহিত্য সেতু পুরস্কার এবং তারাশঙ্কর পুরস্কারে। আজকের উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় 1418 আনন্দমেলা পূজাবার্ষিকীতে। আজকের উপন্যাসটা আমরা ভাগ করেছি দুটি পর্বে। এখন তোমরা শুনবে প্রথম পর্ব। শুরু হচ্ছে প্রখ্যাত সাহিত্যিক শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের মিতিন মাসি সিরিজের উপন্যাস কুড়িয়ে পাওয়া পেনড্রাইভ।
গাড়িটা শিবালিক পর্বতমালা ধরে ছুটছিল গাছগাছালিতে ছাওয়া সবুজ পাহাড়ের গা বেয়ে। চক্রাকার রাস্তা, কখনো চড়াই তো কখনো উতরাই। পথের কিনারে গভীর খাদ এই পায়ে তো এই ডাইনে। ভয়ঙ্কর ওইসব খাদের পানে তাকালে গা শিরশির করে, মাথা ঘুরে যায়। অবশ্য দুপুরের চক্কর টক্কর লাগে না, তাছাড়া আনন্দে সে এখন রীতিমতো ডগমগ। পুজোর ছুটিটা যা জমে উঠেছে এইবার, জব্বরেখানা চমক দিল বটে পার্থমেশ। আগে কিচ্ছুটি জানায়নি, হঠাৎ সপ্তমীর সকালে ট্রেনের টিকিট নিয়ে হাজির। আর শুধু টুপুর নয়, এবার টুপুরের মা বাবাকেও সঙ্গে যেতে হবে। দশমীর সন্ধ্যায় দিল্লি কালকা মেলে যাত্রা শুরু, তারপর কটা দিন হিমাচল প্রদেশে চুরকি খেয়ে লক্ষ্মী পুজোর পরে ব্যাক। টুপুরের তো পোয়া বারো, কলকাতার দুর্গাপুজোটাও মিস হল না, আবার আলটপকা একটা ভ্রমণও জুটে গেল কপালে। অবশ্য তাও হিজি পিজি বেড়ানো নয়, একেবারে কুলু মানালি রোটাং, টুপুরের স্বপ্নের দেশ। আজ টুপুররা কাক ভোরে নেমেছে ট্রেন থেকে চণ্ডীগড়ে, সেখানেই ভাড়া করা হল এই 7 আসনের গাড়ি এবং তৎক্ষণাৎ রওনা। ভাকরা নাঙ্গাল বাঁধ পেরিয়ে পাঞ্জাবের রোপারে ব্রেকফাস্ট, তারপর দুপুর দুপুর মান্ডি পৌঁছে মধ্যাহ্নভোজ। এবার তাদের গন্তব্য কুলু। গাড়ির একদম পিছনের সিটে মিতিন আর বুমবুম। পথশ্রমে বুমবুম বেশ ক্লান্ত, মায়ের কোলে মাথা রেখে সে দিব্যি ঘুমোচ্ছে। মাঝের আসনে টুপুর, সহেলি এবং অবনী। পার্থ বসেছে ড্রাইভারের পাশে, হাতে হিমাচল প্রদেশের একখানা প্রকাণ্ড ম্যাপ। তীক্ষ্ণ চোখে কাগজখানা দেখছে পার্থ, আর হঠাৎ হঠাৎ চোখ তুলে তাকাচ্ছে ইতিমিতি, যেন মানচিত্রের সঙ্গে পথঘাট মিলিয়ে নিচ্ছে। ম্যাপখানা মুড়ে পার্থ আচমকা চালকের পানে ঘাড় ঘোরালো।
ভাই সাহেব, আবি তক হাম কিতনে কিলোমিটার সে আয়ে হ্যায়?
চালকটি এক তরুণ শিখ, নাম টিঙ্কু সিং। তারও স্বরে পাঞ্জাবি গান চালিয়েছে টিঙ্কু। গান না বাজালে নাকি পাহাড়ি রাস্তায় তার চোখ লেগে যায়। স্পিকারের আওয়াজ সামান্য কমিয়ে দিয়ে টিঙ্কু বলল,
চণ্ডীগড় থেকে মান্ডি 200 কিলোমিটার,
তার উপরে আরও 30-40 কিলোমিটার জুড়ে নেবেন।
আচ্ছা, মানে কুলু এখনো 25-30 কিলোমিটার, পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে যাবে।
সহেলি খানিক ঝিমোচ্ছিলেন, ধর্মড়িয়ে সোজা হয়ে বললেন,
হ্যাঁ সে কি এই সেরেছে? তার মানে অন্ধকারের মধ্যে পৌঁছবো একটা অচেনা অজানা জায়গায়?
তো জঙ্গলে গিয়ে পড়ছি নাকি? এত বিখ্যাত টুরিস্ট স্পট, হিমালয়ের একটা প্রধান গেটও বলা যায়।
কিন্তু গিয়ে হোটেল খুঁজতে হবে যে, আমাদের তো কোনো বুকিং টুকিং নেই।
এবার অবনী ঢাউস বই থেকে মুখ তুললেন।
ওটা আবার কোনো সমস্যা নাকি? তোমার গ্রেট সিস্টার আছে না টিমে, প্লাস আমার ওস্তাদ ভগ্নিপতি পার্থ।
বা 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 বা, সব দায় বুঝি ওদের? হ্যাঁ, তুমি খালি বসে বসে ঠ্যাং নাচাবে আর থান ইট গিলবে।
অভিযোগটা অবশ্য 100% সত্যি। পরশু সন্ধ্যায় ট্রেনে চড়ার পর থেকে কুটোটি নাড়েননি অবনী। মালপত্র তোলা নামানো, রাতে শোয়ার বন্দোবস্ত, খাবার জোগাড়, চণ্ডীগড়ে নেমে গাড়ির জন্য ছোটাছুটি, সমস্ত ঝক্কি মিতিন আর পার্থ পালা করে সামলেছে। আর অবনী এদিকে বইই পড়ে চলেছেন একটানা। সম্প্রতি সমুদ্র সম্পর্কে বেজায় আগ্রহ জেগেছে তার, তাই তিন তিনখানা ওশিয়ানোগ্রাফির বই নিয়ে চলেছেন পাহাড়ে। টুপুরের বাবার এহেন বিদঘুটে খেয়ালে তার মা তো বিরক্ত হবেন, সেটাই স্বাভাবিক। অবনী অবশ্য গ্রাহ্যেই আনলেন না সহেলিকে।
আরে বাবা, ওরা অল্প বয়সী, ওসব কাজ তো ওদেরই মানায়। তারপর মিতিন হলো গিয়ে ডিটেকটিভ, সুপার স্মার্ট লেডি, পার্থ যথেষ্ট চলাচতুর বিজনেসম্যান। আমার মতো আজীবন ছাত্র ঠেঙানো এক সাধারণ কলেজ মাস্টারের সঙ্গে ওদের তুলনা হয় নাকি?
শোনো, তোমার কায়দাবাজির কথা রাখো তো, সাফ বলে দিচ্ছি, কুলুতে কিন্তু মিতিন পার্থ মোটেই গাড়ি থেকে নামবে না। তুমি একা গিয়ে একটা ভালো হোটেলের ব্যবস্থা করবে, ব্যাস।
মিতিন মুচকি হেসে ফোড়ন কাটল।
রাতটা তাহলে গাড়িতেই কাটাতে হবে রে দিদি, তারপর ভোর হলে আমাদেরই বেরোতে হবে অবনীদাকে খুঁজতে।
পার্থ হা হা করে হেসে উঠল। টুকুরও হাসছে মিটি মিটি। চোয়াল শক্ত রেখেও নিজেকে আর সামলাতে পারলেন না সহেলি, ঠিক করে হেসে ফেলেছেন। ব্যাস অবনীকে আর পায়কে। ফের তিনি বইয়ের পাতায় মনোযোগী। অপাঙ্গে তাকে একবার দেখে নিয়ে পার্থ বলল,
এই এবার জায়গা বুঝে কোথাও একটু দাঁড়ালে হয় না?
টুপুর জিজ্ঞেস করল,
কেন?
স্ন্যাক্স ব্রেক, এক কাপ গরম চায়ের সঙ্গে সিঙ্গাড়া কিংবা চপ।
সেই তুমি এখন খেতে পারবে দুপুরে না 10-11 খানা রুটি সাঁটালে?
সর্বনাশ, তুই গুনছিলি নাকি? এমন সুন্দর পাহাড়ি জায়গা, নির্মল বাতাস, নো পলিউশন, যা খাচ্ছে তুরন্ত হজম হয়ে যাচ্ছে, পেট ফের হাঁক ছাড়ছে রে।
পেট ছাড়া আরো অঙ্গ আছে মশাই, চোখ দুটোকেও একটু ইউজ করো আর ভালো করে সিনসিনারি গুলো দেখো।
আরে দেখার এখন আছেটা কি? মান্ডির পর সেই যে শুরু হলো শুধু পাহাড় আর পাহাড়, পাহাড় আর পাহাড়। 2 ঘন্টা ধরে তো পাহাড়ই গুনে যাচ্ছি, তাও যদি একখানা আইস পিক চোখে পড়তো।
আর সঙ্গে সঙ্গে যে বিপাশা নদীটা চলছে সেটা নজরে পড়ছে না?
আরে বিপাশা তো এখন সারাক্ষণই পাশে পাশে থাকবে ম্যাডাম, কুলু মানালি ছাড়িয়ে সেই রোটাং পাস পর্যন্ত। কতবার যে ওর সঙ্গে মোলাকাত হবে।
বেশ তো, কিন্তু খানিকক্ষণ আগে যে লেকটা পড়লো সেটাও কি তোমার মনে ধরলো না?
উইল নদীর প্যান্ডোডাম মন্দ নয়, তবে কুলু হলো গিয়ে ভ্যালি অফ গডস, দেব দেবীদের উপত্যকায় আমি আরো একটু সুন্দর কিছু এক্সপেক্ট করি।
পাবে পাবে, পৌঁছে দেখো।
ওদের কথোপকথনের মাঝেই সূর্য ঢাকা পড়েছে একটা পাহাড়ের আড়ালে, মাথার উপর ঝকঝক করছে আকাশ, তবু আলো যেন মরে এলো সহসা, দ্রুত ছায়া ঘনাচ্ছে। পাহাড়ের গায়ে দূরে দূরে দেখা যায় ছোট ছোট গ্রাম, আলো ছায়া মাখা চাষের ক্ষেতগুলো এখন প্রচন্ড অপরূপ। টুপুর এক দৃষ্টে বাইরেটা দেখছিল।
বিউটিফুল, ঠিক যেন পটি আঁকা ছবি।
কিরে,
একবার চোখটা ম্যাপ থেকে বাইরে ঘোরাও না, দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে কেউ যেন তুলি দিয়ে এঁকেছে।
ন্যাচারাল বিউটি তো আছেই রে, নইলে এখানকার মানুষেরা এমনি এমনি কি জন্ম থেকে আর্টিস্ট হয়? জানিস নিশ্চয়ই, কুলু উপত্যকায় পেইন্টিং এর একটা নিজস্ব ধারা আছে, লোকাল শিল্পীরা এক একজন তো রীতিমতো তুখোর, এমন এমন ছবি আঁকে সাহেবরা পর্যন্ত ভিড়মি খেয়ে যায়। কত যে বিদেশি টুরিস্ট এখান থেকে ছবি কিনে নিয়ে যায়।
তাই এই আমরাও 2-1টা কিনতে পারি তাহলে, ড্রয়িং রুমে একটাও ভালো পেইন্টিং নেই, যদি পছন্দসই কিছু পাওয়া যায়।
নো প্রবলেম, এখন তো কুলুতে বিখ্যাত দশেরার মেলা চলছে, ওখান থেকেই বেছে বুঝে নিতে পারবেন।
বিখ্যাত কেন বলছো, খুব বড় মেলা নাকি?
অতি বৃহৎ, ভারতবর্ষে যে কটি আন্তর্জাতিক মেলা বসে তার মধ্যে কুলুর দশেরার মেলা অন্যতম। দেখবেন
কি এলাহি আয়োজন!
সত্যি কুলুতে পৌঁছে চোখ যেন ধাঁধিয়ে গেল একেবারে। পাহাড়ে ঘেরা শহরখানা যেন আলোয় ঝলমল করছে একেবারে। বড় রাস্তার গায়ে সমতলে বিশাল এক মাঠ, সেখানেই বসেছে মেলা। গিজগিজ করছে মানুষ, মাইক বাজছে, লোকজনের হইহল্লায় চতুর্দিক সরগরম। রাস্তার একধারে গাড়ি লাগিয়েছে টিঙ্কু।
ওয়াও, মেলা তো জমে ক্ষীর।
আচ্ছা, ঝপ করে এক পা ঘুরে নিলে হয় না?
এখন কোথাও নয়, আগে হোটেলে। পরশু বিকেল থেকে শুধু দৌড় চলছে, খানিক জিরিয়ে তবে ঘোরাঘুরি। হ্যাঁ, এই কি গো, এবার থাকার ব্যবস্থাটা করো।
আমি এই ভিড়ে কোথায় যাব?
থাক থাক থাক, অবনীদাকে রেহাই দিন, আমি দেখছি।
এই দেখো, মেলার মাঠটার নাম ঢালপুর ময়দান, আর এটাই হলো কুলুর সেন্ট্রাল প্লেস। তো কাছে পিঠে গভর্নমেন্টের ট্যুরিস্ট সেন্টার পাবে, আগে সেখানে খোঁজ নাও।
হনহনিয়ে এগিয়ে গেল পার্থ। এদিকে বুম বুমের ঘুম ভেঙেছে, জেগেই তিনি একের পর এক বায়না জুড়েছেন। চিপস চাই, কোল্ড ড্রিঙ্কস চাই। অদূরে মেলায় অতিকায় লাগানো নাগরদোলা দৃশ্যমান, তাই ওটাতে চড়বে বলে রীতিমতো ঘ্যান ঘ্যান শুরু করে দিল। নিতিন তাকে ধমকে ধমকে থামাচ্ছিল, এমন সময় পার্থ ফিরে এলো।
নো চান্স, সরকারি সমস্ত লজ ভর্তি।
যা, তাহলে কি হবে?
আরে ঘাবড়াচ্ছ কেন, ঢালপুর ময়দানের আশেপাশে অসংখ্য হোটেল, একটা না একটাতে ঠিক ঢুকে যাব। আপনারা গাড়িতে বসুন, আমি আধ ঘন্টার মধ্যেই জায়গা ফিট করে ফেলছি।
আমি যাব?
নো নিড, পার্থপ্রতিম মুখার্জি এই কেসে একাই কাফি।
মেশো চলে যাওয়ার পর টুপুরও নেমে পড়ল গাড়ি থেকে। বুম বুমকে নিয়ে নেমেছে মিথিনও। দোকান থেকে মিতিন চা এনে দিল দিদি জামাইবাবুকে, টুপুর আর বুমবুমের জন্য চিপসের প্যাকেট। টিঙ্কুকেও চা খেতে ডাকল মিতিন। গ্লাস হাতে গল্প জুড়েছে দুজনে। টুপুরের অল্প অল্প শীত করছিল, গায়ে কার্ডিগান চাপানো, কিন্তু তবুও হাত দুটো সামনে জড়ো করে টুপুর দেখছিল মেলাটাকে। স্থানীয় মানুষদের গায়ে রং বেরঙের পোশাক, ছেলেদের মাথায় রঙিন টুপি, মেয়েরা সেজেছে রূপোর গয়নায়। ওই টুপিগুলো নিশ্চয়ই কুলু টুপি, দেশ বিদেশি পর্যটকরাও ওই টুপি পরেই ঘুরছেন। মেলায় এসে ছেলে মানুষ বনে গেছেন বড়রাও, অনেকেই ভেঁপু বাজাচ্ছেন। বিচিত্র বাজনা বাজাতে বাজাতে একদল পাহাড়ি মেয়ে পুরুষ পাক খাচ্ছে গোটা মেলাটাকে। কেউ কেউ নাচ জুড়েছে, সবাই মিলে কি একটা গানও গাইছে। কচি কাচাদের উল্লাসের অন্ত নেই, তারাও চলেছে পিছু পিছু। জনস্রোতের দিকে তাকিয়ে থাকতে থাকতে কতক্ষণ কেটেছে কে জানে, হঠাৎ হন্তদন্ত হয়ে পার্থর আবির্ভাব।
ভেরি ব্যাড নিউজ, কোথাও ঠাঁই নেই, সবকটা হোটেল উপচে পড়ছে।
এইটাই, আমি ঠিক এই ভয়টাই পাচ্ছিলাম। ট্রেনে কতবার বললাম হোটেল বুকিং না করে বেরোনোটা মোটেও উচিত হয়নি।
আহ, প্যানিক করিস না তো দিদি, পার্থ রেলেম বোঝা গেল। এবার আমি একটু চেষ্টা করি, গাড়িতে উঠে পড়ো সকলে, জলদি।
কোথায় যাবে?
কোয়েশ্চেন পরে হবে, চটপট বসো তো।
ফের চলা শুরু। মাঠ ছাড়িয়ে শাঁসা করে আরো খানিকটা গিয়ে বাঁয়ে ঘুরল গাড়ি, খাড়াই বেয়ে উঠছে ধীরে ধীরে। এদিকটায় তেমন একটা আলো নেই, বেশ অন্ধকার অন্ধকার। সরু পথের দুধারে ঘরবাড়ি আছে বটে, তবে লোকজন বিশেষ দেখা যাচ্ছে না। এক আধজন যাও বা চোখে পড়ল, তারাও বিদেশি।
এদিকেও হোটেল আছে নাকি এত নির্জনে?
মনে তো হয় না।
তাহলে আমরা চলেছি কোথায়?
প্রাইভেট কটেজে।
মানে?
এখানকার অনেক স্থানীয় মানুষ টুরিস্টদের ঘর ভাড়া দেয়। আমাদের টিঙ্কু সিং এরকমই 3-4 কটেজের সন্ধান জানে। এখন দেখি কপাল টুকে পাওয়া যায় কিনা।
প্রথম বাড়িটায় বিফল মনোরথ হতে হল, দ্বিতীয়টাতেও, অবশেষে তৃতীয় একটা কাঠের বাড়িতে দোতলায় দুখানা ঘর পাওয়া গেল। নিচে সপরিবারে বাড়িওয়ালার বাস, খাবার দাবার তারাই বানিয়ে দেবে। তবে দরটা অতি চড়া।
রাতটুকু এখানেই ঘাঁটি কাটা যাক, সকালে অন্য কিছু ভাবা যেতে পারে।
পার্থ মিতিনেরও একই মত, একমাত্র সহেলিই যা একটু খুঁতখুঁত করছেন। আসলে মেলা থেকে অনেকটা দূর হয়ে যাবে কি না, অবশ্য শেষমেশ মেনেও নিলেন। এই কটেজ ছাড়া এখন আর গতিই বা কি। বাড়িওয়ালার নাম বিভব শর্মা, বয়স বছর 45, কথাবার্তায় সজ্জন। নিচে দোতলায় উঠে খুলে দিলেন ঘর দুটো। পার্থ আর টিঙ্কু মালপত্র নামালো গাড়ির ছাদ থেকে, সকলে মিলে ধরাধরি করে তুলে ফেলল উপরে। সুটকেস টুটকেস ঘরে ঢুকিয়ে নিয়ে পার্থ হাত পা ছড়িয়ে সোফায় বসে বলল,
এখন একটু কফি পেলে দারুণ হতো।
যা তো টুপুর, নিজে গিয়ে বলে আয়।
টুপুর উঠতে গিয়ে থমকেছে। নিচ থেকে একটা গলার আওয়াজ আসছে, কে যেন গাঁক গাঁক করে চিল্লাচ্ছে। অনুচ্চ স্বরে বিভব শর্মা কি যেন একটা বললেন, পরক্ষণে চিৎকার আরো বেড়ে গেল।
ঝগড়া বেঁধেছে নাকি?
তাই তো মনে হচ্ছে, চল তো দেখি।
মিটিনের পিছন পিছন একতলায় নেমে আরো কুঁকড়ে গেল টুপুর। একটা রোগা ঢেঙা মতো লোক চড়া হয়েছেন বিভব শর্মার ঘরে। তার বয়স বছর 50, টিকালো নাক, বাবরি চুল, পরনে চোস্তা পাঞ্জাবি, গায়ে কুলু শাল। সভ্য ভব্য চেহারার মানুষটা আঙ্গুল তুলে শাসাচ্ছেন বিভবকে। নরম গলায় তাকে শান্ত করার চেষ্টা করে চলেছেন বিভব শর্মা, কিন্তু কিছুই শুনলেন না ভদ্রলোক। হঠাৎ দুধ দাঁড়িয়ে বেরিয়ে গেলেন ঘর ছেড়ে, মাথা নামিয়ে বসে পড়লেন বিভব শর্মা। টুপুর ভাবল, হলোটা কি? ফায়ার প্লেস রয়েছে, ইংলিশ খাট দিয়ে সাজানো দিব্যি আরামদায়ক কামরাও। দরজা জানলায় লম্বা লম্বা পর্দা, মেঝে মোটা কার্পেট, এক সেট সোফা, কারুকাজ করা সেন্টার টেবিল, ওয়ার্ড্রব, ড্রেসিং টেবিল, টিভি, শাওয়ার, গিজার, কমোড বসানো ঝকঝকে বাথরুম সবই মজুদ। এমনকি লেখাপড়া করার চেয়ার টেবিলও রয়েছে, আর সেখানেই শোভা পাচ্ছে একটা কম্পিউটার। বিদেশি পর্যটকদের মন কাড়ার জন্যই বুঝি এত সব বন্দোবস্ত। দেয়ালে খান দুয়েক পেইন্টিংও ঝুলছে, পাহাড়ের দৃশ্য, পাহাড়ি মানুষের মুখ, বিপাশা নদী, এইসব বিষয়বস্তু। আঁকার মান নেহাত মন্দ নয়, তাকিয়ে থাকতে বেশ লাগে। সারাদিন পর এমন একটা আস্তানা পেয়ে সকলেরই শরীর বেশ ছেড়ে গিয়েছে, কেউ আর বেরোনোর নামটা করছে না। উষ্ণ জলে হাত মুখ ধুয়ে যে যার মতো তরতাজা হয়ে নিল খানিকটা। এখন সকলে মিলে একটা ঘরেই জড়ো হয়েছে। কফি আর গরম গরম চিকেন পকোড়া হাজির, হাত মুখ দুই চলছে সমান তালে, বসেছে গল্পের আসর। নিচের ঘটনাটা নিয়ে আলোচনা হচ্ছিল, যে ভদ্রলোক এসে চেঁচামেচি করছিলেন তিনি নাকি একজন স্থানীয় শিল্পী, নাম বৈজনাথ রাই। এই কটেজেই নাকি দুজন লোক এসে উঠেছিল, তারা তিনখানা ছবি আঁকতে দিয়েছিল বৈজনাথকে। আজ সকালে বৈজনাথের বাড়ি থেকে ছবি তিনটে নিয়েও এসেছে লোকগুলো। তখন নাকি তারা বলেছিল যে সন্ধেবেলা কটেজে এসে টাকা নিয়ে যেতে। এখন বৈজনাথ এসে দেখছেন যে চিড়িয়া উধাও, মাঝখান থেকে বেচারার কর করে 40,000 টাকার চোট। এরপরেও বৈজনাথ ক্ষিপ্ত না হয়ে পারেন?
ছি ছি ছি, শিল্পীকে কেউ এইভাবে ঠকায়? লোকগুলো মহাপাজিত।
ওরকম বদমাইশ টুরিস্ট আসে তাহলে?
টুরিস্টদের মধ্যে সব ধরনের চিজই থাকে, লোকগুলো এদেশি না ফরেনার।
খাঁটি ভারতীয়, মিস্টার শর্মা তো বললেন দুজনেই নাকি মুম্বাইকার, পরিচয় দিয়েছিল বিজনেসম্যান বলে।
চিটিং বাজির বিজনেস করে হয়তো। তা হোটেলে না উঠে এখানে আড্ডা গেড়েছিল যে বড়,
কে জানে, হয়তো আমাদের মতোই জায়গা না
পেয়ে এসেছিল।
12 দিন নাকি ছিল এখানে,
মানে পুজোর আগে থেকে। তখনও তো মেলা শুরুও হয়নি। 12 দিন ধরে টাউনের কোনো হোটেল না পাওয়াটা যেন কেমন কেমন লাগছে। কি গো, তোমার ইনটিউশন কি বলে?
ওদের হয়তো ওই রকম জায়গায় পছন্দ, আর তাছাড়া অনেকেই তো ভিড়ভাড়টা পছন্দ করে না, বেড়াতে এসে নির্জনতাই খোঁজে, তাই না?
আরে মিটারও তো এখানে কম ওঠেনি, শুধু রুম চার্জই দিয়েছে প্রায় 100,000।
দিয়েছে, তাদের কি হাল?
তুমি কি এর মধ্যে কোনো রহস্য পাচ্ছ না?
তুমি কি আমায় খোঁচাচ্ছ?
জাস্ট ওয়ান ডিডাকশনটা বুঝতে চাইছি।
সরি, একটা মাত্র সমীকরণ থেকে এক্স ওয়াই জেড এর সম্পর্ক ধারণা করা সম্ভব নয়।
না, আমার কিন্তু মনটা খচখচ করছে মিতিন মাসি, যারা 100,000 শুধু ঘর ভাড়াই দেয় তারা বৈজনাথ রায় এর মাত্র 40,000 টাকা মেরে দেবে।
এই প্রশ্নটায় দম আছে। তবে কি জানিস, মানুষ বড় আজব জীবরে, কোটি কোটি টাকা যার রোজগার সেও হয়তো কাজ করিয়ে লোককে পয়সা দেয় না। আরে ওই হায়দ্রাবাদের নিজামের কথাই ভাবনা, 100,000 খরচ করে পার্টি দিতেন কিন্তু অনুষ্ঠানের শেষে ইঁটো খাবারও ফেলে দেওয়ার জো ছিল না, তার কর্মচারীদের ওইসব গিলতে হতো।
অথচ তিনি তখন পৃথিবীর এক নম্বর বড় লোক। গ্যারেজে তখন তার লাইন দিয়ে রোলস রয়েস।
বুঝেছি, তুমি ব্যাপারটাকে আমল দিচ্ছ না। আরেকটা স্ট্রাইকিং পয়েন্ট আছে কিন্তু, তোমরাই বললে বৈজনাথ রায় 20,000 টাকা অ্যাডভান্স নিয়েছিলেন, পাওনা আরও 40, অর্থাৎ তিনটে ছবির জন্য মোট 60,000। লোকাল একজন আর্টিস্টের পক্ষে দামটা কি একটু বেশি থাকে না?
না, আমারটা মনে হয় না।
তাই তা কেন জানতে পারি?
কারণ বৈজনাথ জি পেইন্টিং এর হাত যথেষ্ট ভালো, তাই ওই রকম অ্যামাউন্ট উনি দাবি করতেই পারেন।
বৈজনাথ জি কেমন আঁকেন তা তুমি জানলে কি করে?
দেওয়ালের ছবিগুলো দেখে।
এগুলো বৈজনাথ জি আঁকা নাকি?
ইয়েস স্যার, শুধু কান নয়, চোখ দুটোও খোলা রাখো। ছবির কোনায় বৈজনাথ রায়ের সিগনেচার রয়েছে, ভালো করে দেখো।
পার্থ ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে, টুপুরও হাঁ। ইস, সত্যি মিতিন মাসির পর্যবেক্ষণ শক্তিটা কেন যে টুপুর এখনো আয়ত্ত করতে পারল না। চিকেন পকোড়া শেষ।
এই তোমাদের রহস্য খোঁজায় বা থামাও তো, একটু কাজের কথা হোক।
যেমন?
এই এখানে যাব ওখানে যাব বললেই তো হবে না। আমাদের এক্স্যাক্ট ওয়ার প্ল্যানটা কি?
কালকের দিনটা আমরা কুলুতেই থাকছি, লোকাল যা যা দ্রষ্টব্য তা তো দেখবই। খানতিনেক মন্দির আছে, তার মধ্যে ওই বিজলেশ্বর মহাদেব টেম্পল, ওটা তো যথেষ্ট ফেমাস। বিপাশার পাড়েও ঘুরব, তারপর বিকেল থেকে মেলা, আর আপনিও প্রাণ খুলে শপিং করতে পারবেন।
আমি কিন্তু জায়ান্ট বিল চড়বই, আর আমার একটা লাল সবুজ টুপিও চাই।
সব হবে বুম বুম। হ্যাঁ, তারপর ধরুন পরশু সকালে আমরা বেরিয়ে যাচ্ছি, স্ট্রেট টু মানালি। সেখানে 3 নাইট হল্ট, একদিন তো রোটাং পাস মানে যেতে আসতেই কেটে যাবে, একদিন চুটিয়ে মানালি সফর। ওকে, হিড়িম্বার মন্দির, বশিষ্ঠ আশ্রম, গোল্ডেন অ্যাপেলের বাগান, টিবেটান মনস্ট্রি, এরপর যে প্ল্যানটা আছে, আমরা দুভাবে টুকটা সাজাতে পারি। ওকে, একটা হচ্ছে রোটাং পেরিয়ে যেতে পারি কেলং, লাহুল স্পিতির একমাত্র শহর। আচ্ছা, রুটটা একটু টাফ, তবে জায়গাটা নাকি দারুণ। ন্যাড়া পাহাড়ের মধ্যেখানে ভ্যালি অফ গ্লেশিয়ার, মানে বুঝতে পারছেন তো, মানে হাতের নাগালে বরফ। আর তাছাড়া ওই চন্দ্রভাগা নদীটাকে ওখানে পেয়ে যাবেন।
জানো তো, কেলং এর নাম আরেকটা কারণেও করা যায়। কলকাতায় লর্ড হার্ডিঞ্জকে বোমা ছোঁড়ার অপরাধে বিপ্লবী রাসবিহারী বসু ধরা পড়েছিলেন এই কেলং এ।
ওখানে তার একটা স্ট্যাচুও আছে শুনেছি। যাই হোক, তো কেলং হল একটা অপশন। আর এবার দ্বিতীয় একটা চয়েস আছে, সেটা হচ্ছে আমরা মানালি থেকে সিমলা চলে যেতে পারি। মোটামুটি আরো 3টে দিন সিমলা আর তার চারপাশটা উপভোগ করে ট্রেনে ব্যাক টু কালকা। চণ্ডীগড়ের বদলে আমরা কালকা থেকেই না হয় কলকাতা ফিরব।
মন্দ নয় আইডিয়াটা। সিমলা কালকা ট্রেন জার্নিটা নাকি খুব সুন্দর, 100-150 খানা টানেল পরে পথে।
হ্যাঁ, প্লাস তুই আনের সুখে শপিং করতে পারবি।
কাশা বলেছ, তোমার দিদি বাজার করা ছাড়া তো কিছুই বোঝে না। ওর কাছে ভ্রমণ মানেই গাড়ি গাড়ি জিনিস কেনা আর ফিরে গিয়ে ডেকে ডেকে সকলকে বিলানো।
তো তোমার তাতে কি? চুপ করো তো, হাতে করে ছোটখাটো কিছু নিয়ে গেলে লোকে কত খুশি হয় জানো।
এখানে ওখান থেকে বই নিয়ে যাওয়ার কি আছে? কলকাতায় তো সবই পাওয়া যায়, চাইলে কুলুর পেন্টিংও।
এক সেকেন্ড, আমার একটা থার্ড প্ল্যানও আছে। গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, দুরন্ত জঙ্গল, সিমলা, কল্পা, কাজা, মানালি আর কুলুর ঠিক মধ্যিখানে। ওখানে ভালো ভালো স্পট আছে, নানা ধরনের বন্যপ্রাণীর দর্শনও পাওয়া যাবে।
ওরে বাবা, আমি ওসব জঙ্গল টঙ্গলে নেই বাবা, মানালি থেকে সিমলার পরিকল্পনাটাই থাক না বাবা।
আমি বলি কি, এত ছোটার কি কোনো প্রয়োজন আছে? কুলুতেই 2-3 দিন জিরোই, তারপর নয় মানালি ঘুরে বাড়ির পথে রওনা দেব। 3-4 দিন না থাকলে কি কোনো জায়গা ঠিকঠাক চেনা যায়? তোমরাই বলো।
এই এই, তোমার এই আয়েশিপনা ছাড়ো তো, সবার সঙ্গে যেখানে বেড়াতে বেরিয়েছ তাল রেখে দৌড়তে হবে তো নাকি? ঘরে আরামসে বই নিয়ে বসে থাকবে ওটি হচ্ছে না।
হ্যাঁ, শুধু কি নিজের জন্য বলছি, বাচ্চাদের ধকলের কথাও তো একবার ভাবো।
টুপুর আর মোটেই ছোট নেই, বুমবুমও তোমার মতো ইয়ে নয়, যথেষ্ট শক্তপোক্ত।
আবার এক চোট বিবাদ বাধার উপক্রম, সামাল দিতে ফের ঝাঁপিয়েছে পার্থ। প্রসঙ্গ বদলাতেই বুঝি রাতের মেনুর কথাটা পারল। মিতিন পুটুস পুটুস টিপ্পনি কাটছে, ঘরের পরিবেশ পলকে ঝরঝরে। সহেলি উঠে গেলেন পাশের ঘরে, নৈশাহার আসা পর্যন্ত খানিক গড়িয়ে নেবেন। অবনীয় জাবদা বইখানা ফের খুলেছেন। বুম বুম টিভি চালিয়ে দিল, রিমোট টিপে টিপে ঠিক একটা কার্টুন চ্যানেল বার করে নিয়েছে। কলকাতায় হলে টুপুরও হয়তো পর্দায় চোখ রাখত, কিন্তু হিমালয় ভ্রমণে এসে আর ইচ্ছা করছে না। পায়ে পায়ে বেরিয়ে পড়ল ঘর থেকে। বাইরের সরু প্যাসেজটুকু জুড়ে টানা কাঁচের জানলা, বন্ধ জানলার কোনো এক ফাঁক দিয়ে হাওয়া আসছে ঠান্ডা ঠান্ডা। আজ অক্টোবরের 11, আর মাসখানেকের মধ্যেই নিশ্চয়ই এই কুলু উপত্যকা ঢেকে যাবে বরফে। ঢালপুর ময়দানখানা কেমন যে দেখাবে কে জানে তখন। ছবিটা কল্পনা করতে করতে টুপুর কাঁচে চোখ রেখেছে। অদূরে আরেকটা পাহাড়, অন্ধকারে পাহাড়টা নজরে পড়ার কথা নয়, ঠাহুর করা যাচ্ছে, কারণ তার গায়ে বিন্দু বিন্দু আলো ফুটে রয়েছে। নিশ্চয়ই বাড়িঘরের আলো, কিন্তু মনে হচ্ছিল যেন আকাশের তারাগুলো নিচে নেমে এসেছে পাহাড়ের গায়ে।
কিরে, কাঁচের নাক থেকে কি দেখছিস?
ওই যে সামনের পাহাড়টাকে, কি দুর্দান্ত লাগছে।
কুলু ভ্যালির এটাই বিশেষত্ব, যেদিকে তাকাবি জাস্ট মেসমারাইজড হয়ে যাবি। আর কোন কোন হিমালয়ান রেঞ্জ কুল্লুককে ঘিরে রেখেছে ভাব। উত্তরে পীর পাঞ্জাল, পূবে পার্বতী, পশ্চিমে বড়া ভাঙ্গাল, আর দক্ষিণে ধোলাধার। এদের মাঝখানে কুল্লুক কার্পেটের মতো ছড়িয়ে আছে। একসময় এটা ছিল সেন্ট্রাল এশিয়ার গেটওয়ে। কুল্লু মানালি রোটাং কেলং পেরিয়ে লাদাখ হয়ে ব্যবসায়িক দল যাতায়াত করত নিয়মিত। এই পথের নাম তখন ছিল গ্রেট ইন্ডিয়ান সিল্ক রুট। আর এখন ওই রাস্তাতেই ট্রেকার্স ছাড়া।
মা, তাড়াতাড়ি এসো, দেখে যাও কি পেয়েছি।
মিতিন টুপুর দৌড়ালো ঘরে, গিয়ে দেখল বুম বুম কম্পিউটারে বসে, তার হাতে একটা পেন ড্রাইভ।
দেখি কোত্থেকে পেলি এটা?
টেবিলে ড্রয়ারে ছিল।
পার্থ একটা ম্যাগাজিন পড়ছিল, সেও উঠে এসেছে। বুম বুমের হাত থেকে পেন ড্রাইভটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে সে বলল,
8 GB মেমরি, নির্ঘাত আগের লোক দুটো ফেলে গেছে।
খুব সম্ভবত তাই, হয়তো তাড়াহুড়ো করে বেরিয়েছে আর খেয়াল করেনি।
দেখবো নাকি কি আছে এতে।
আচ্ছা, অন্যের প্রাইভেট ডকুমেন্ট দেখা কি ঠিক হবে? বিভব শর্মার কাছে ওটা জমা করে দেওয়া উচিত।
আরে রাখুন তো, আপনার উচিত অনুচিত, তারা কোন নীতিটা মেনেছে? হ্যাঁ, যত সব 420।
বলতে বলতে বুম বুমকে সরিয়ে চেয়ারে বসে পড়ল পার্থ। কম্পিউটারে চালু করে পেন ড্রাইভ লাগাল।
দেখা যাক ব্যাটাদের কোনো গোপন তথ্য আবিষ্কার করা যায় কিনা।
কম্পিউটার সচল হতেই পেন ড্রাইভখানা লোড করে ফেলল পার্থ। মাউস টিপতেই বিস্ময়, সার সার ছবি, তাও নিছক ফটোগ্রাফ নয়, ক্যামেরা বন্দি একগুচ্ছ পেইন্টিং, যা সবকটার বিষয়বস্তুই পর্বত, সম্ভবত হিমালয় নিয়ে আঁকা। অনভিজ্ঞ চোখও বলতে পারে যে এটা কোনো দক্ষ শিল্পীর কাজ। একটি ছবিতেও রংটা চড়া নয়, নীল, বাদামি, লাল, সবুজ সবই বেশ হালকা হালকা। ছবিগুলোতে আলো ছায়ার খেলাও রয়েছে।
এ তো কোনো বড় আর্টিস্টের এক্সিবিশন থেকে তোলা ফটো।
খুব পাওয়ারফুল ডিজিটাল ক্যামেরায় তোলা, এবং সবকটা ছবিই মনে হয় জল রঙে আঁকা।
মোট 37টা আছে, তার মধ্যে 3টেতে ক্রস মার্ক, কেন বলতো?
হ্যাঁ, কেমন অদ্ভুত ঠেকছে। আচ্ছা, বৈজনাথ রায়কে 3খানা ছবি আঁকার অর্ডার দিয়েছিলেন না লোক দুটো?
হ্যাঁ তাই তো, কিন্তু আঁকা ছবি আবার আঁকতে কেন বলবে? কপি করার ছিল।
হতে পারে, অনেকে তো ভালো ছবির কপি দিয়েও ঘর সাজায়।
তাই কি, ব্যাপারটা নিয়ে তো এবার ভাবতে হচ্ছে।
মিতিন মাসির এই শটটা টুপুরের ভীষণ চেনা। টুপুরের গায়ে কাঁটা দিয়ে উঠল। নির্ঘাত একটা রহস্যের গন্ধ পেয়েছে মিতিন মাসি। মাত্র 20-30 ফিট নিচ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা বিপাশা। এবড়ো খেবড়ো ঢাল বেয়ে সেদিক পানে নামছিল টুপুর, সঙ্গে বুম বুম। মিতিন পার্থও আসছে পিছন পিছন সতর্ক পায়ে। চার মূর্তিরই পোশাকে আজ ভীষণ মিল, পরনে জিন্স আর জ্যাকেট, পায়ে স্নিকার্স। সহেলি অবনী উপরে দাঁড়িয়ে, দুজনেই দেখছেন টুপুর মিতিনদের অবতরণ।
এই এই, সাবধানে সাবধানে, নিচে কিন্তু শুধু পাথর, একটা হোঁচট খেলে কেলেঙ্কারি ঘটবে,
সাবধানে দুজনে,
কিচ্ছু হবে না মা।
আরো নেমে একটা বড় সড়ো প্রস্তর খণ্ডের উপর ব্যালেন্স করে দাঁড়িয়েছে টুকুর, ঝুঁকে সন্তর্পণে ছুঁল বহতা ধারাকে, পলকে আঙ্গুল সরিয়ে নিয়েছে। পার্থুর কাঁধে ক্যামেরা, শাটার টিপছে পটাপট।
হবে না, ডাইরেক্ট বরফ গলা জল, রোটাঙের হিমবাহ থেকে রওনা দিয়ে কতটুকুই বা এসেছে।
কি স্বচ্ছ গো জলটা, একেবারে কাঁচের মতন, তলার নুড়ি পাথর পর্যন্ত স্পষ্ট দেখা যাচ্ছে।
নদী যতক্ষণ পাহাড়ের কোলে ততক্ষণ সে এরকম, নোংরা তো হয় সমতলে গিয়ে।
হ্যাঁ তা বটে,
টুকুর নিজের মনেই মাথা দোলালো। সত্যি পাহাড়ে বুঝি কোনো মালিন্যই টিকতে পারে না, নদীর জলে নদীর পারে কত ছোট ছোট পাথর, তারাও যেন চকচক করছে। সূর্য এখন পশ্চিম গগনে, তার নরম রোদ্দুর যেন পালিশ মারছে পাথরে, জলেও সোনালি আভা ঝিকমিক। সকাল থেকে টুপুর যা দেখছে সবই যেন অপরূপ। ঘুম থেকে উঠে যেই না জানলার পর্দা সরালো, অমনি সামনে সবুজ পাহাড়, পাইনার দেবদারুতে ছাওয়া, নিচে শ্যামল উপত্যকা, মধ্যখান দিয়ে বয়ে চলেছে রূপলি আঁকা বাঁকা নদী। তাকিয়ে থাকলে প্রাণ আর চোখ দুই জড়িয়ে যায়। তারপর তো জলখাবার খেয়ে নটা নাগাদ বেরোনো হলো, আর তখন থেকেই বুঁদ হয়ে রয়েছে সবাই এই নিসর্গ শোভায়। মেন রোডে গাড়ি থেকে নেমে 3-4 কিলোমিটার হেঁটে বৈষ্ণদেবীর মন্দিরে গেল সবাই। ওই রাস্তাটাও কি সুন্দর, দুপাশে পাহাড়ের গায়ে অজস্র নাম না জানা ফুল, কত যে তাদের রঙের বাহার। বিজলেশ্বর মন্দিরে যাওয়াটাও বৃথা হয়নি। বিপাশা আর পার্বতী নদী যেখানে পাওয়া গেছে সেই জায়গাটাও যে কি দারুণ লাগে উপর থেকে। বাড়তি জুটল মন্দিরের গল্পটা, প্রতি বছর নাকি বাজ পড়ে শিবলিঙ্গটি চুরমার হয়ে যায়, আর পুরোহিত নাকি ছাতুর সঙ্গে মাখন মিশিয়ে সেটাকে ফের জুড়ে দেন। রাস্তাটা খানি কোল মেলেছিল, সঙ্গে টিঙ্কু থাকায় অবশ্য তেমন একটা অসুবিধে হয়নি। এই গোটা উপত্যকাটাই হাতের তালুর মতো চেনে টিঙ্কু ভাই, সেই টিঙ্কুই এবার হাত নেড়ে ডাকছে টুপুরদের। সহেলি বিকেল বিকেল মেলায় ঘোরার জন্য একেবারে ব্যস্ত হয়ে পড়েছেন, অবনী তাড়াতাড়ি মেলা দেখে কটেজে ফিরতে চান, ওশিয়ানোগ্রাফির বই বোধহয় তাকে টানছে। পার্থ টুপুর কারোরই কিন্তু এখন নদী ছেড়ে নড়ার মোটেই ইচ্ছে নেই। দুপুরে পেট পুরে পরোটা কাবাব খেয়েছে, এখন একটু পাথরে বসে রোদ পোহালে ভালো লাগবে। তবে সহেলি অধৈর্য হলে আর তো উপায় নেই, সকলকে পায়ে পায়ে উপরে উঠতেই হয়। গাড়িতে বসে বুম বুম একটা ছোট্ট পাথর বার করেছে পকেট থেকে।
একদম ফিশের মতো দেখতে, তাই না বাবা?
মাছের ফসিল হতে পারে।
হ্যাঁ, কুলুতে মাছের ফসিল
থাকতেই পারে, গোটা হিমালয়টাই তো একদিন সমুদ্রের তলায় ছিল। মাত্র 100 কোটি বছর আগে একটা স্থলভূমি যখন এসে ওই এশিয়ায় জুড়ে যায়, তখন ধাক্কার চোটে হিমালয় ঠেলে উঠেছে। অতএব সামুদ্রিক মাছের ফসিল হিমালয়ে পাওয়া মোটেই আশ্চর্যের নয়।
বলছি, কল্পনাতে একটু বাড়াবাড়ি হয়ে গেল বোধহয়।
কেন, হিমালয় তৈরির ইতিহাসটা কি ভুল?
না, তবে মাছের ফসিলস কুলুর মতো জায়গায় পাওয়া যাবে না, সেইগুলো পাওয়া যেতে পারে আরো উঁচুতে, অনেক উঁচুতে, বরফের রাজ্যে।
একটা দুটো পিস হয়তো নদীর স্রোতে চলে এসেছে,
জলে ভাসতে ভাসতে নাকি গড়াতে গড়াতে। উফ, তুমি পারো।
ব্যঙ্গটা শুনেই পার্থ গুম হয়ে গেল, আর কথাটি বলছে না। গাড়ি ঢালপুর ময়দান পৌঁছে গিয়েছে, পেজার মুখে সে সিট থেকে নামলো, একে একে অন্যরাও। বুম বুম তো তীর বেগে ছুটেছে মেলার পানে, টুপুর ধাওয়া করল তাকে। সকালে অনেকটা হেঁটে কাহিল হয়ে পড়েছিলেন সহেলি, সামনে দেদার দোকানপাট দেখে তার হাঁটু কোমরের ব্যথা কোথায় যেন উধাও হয়ে গেল। জল জলে মুখে কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লেন। মেলাখানা সত্যি তারিফ করবার মতো, হরেক জিনিসের পসরা সাজিয়ে বসেছে পাহাড়ি মানুষরা, মুখোশ, টুপি, শাল, শাড়ি, সোয়েটার, জ্যাকেট, গয়না, এসব তো আছেই, সঙ্গে হাতে বানানো আরো কত রকম সামগ্রী। বেশ কিছু তাঁবু পড়েছে মেলার মাঠে, একটা তো রীতিমতো জমকালো, মাথায় অনেক পতাকা উঠছে। এক জায়গায় সিমেন্টের গ্যালারিতে চলছে নাচ গান, কোথাও নানান ঠাকুর দেবতার মূর্তি। টুপুর মূর্তিগুলোর সামনে এসে দাঁড়িয়ে পড়েছিল, বুম বুমের হাত খামচে ধরে একটা পিতলের প্রতিমা দেখিয়ে সে পার্থকে জিজ্ঞেস করল,
মিশো, ওটা কোন ঠাকুর গো?
সম্ভবত মানালির হিড়িম্বা টেম্পলের দেবী। অবশ্য ঠিক বলছি কিনা তোর মাসির কাছে জেনে নি।
না না, ঠিকই বলেছ, ওটা হিড়িম্বা মন্দিরের দুর্গা।
এখানে আনা হয়েছে কেন?
কুলুর দশেরা মেলায় এটাই তো রেওয়াজ, গোটা উপত্যকার নানান গ্রাম থেকে এখানে দেবদেবীদের আনা হয় দশমীর দিন। টানা দশ দিন দেবদেবীরা এখানেই থাকেন।
দশেরায় রাবণ বধ হয় না?
হয়, তবে দশমীতে নয়, মেলার শেষ দিনে। স্টাইলটাও আলাদা রকম, রাবণের কোনো পুত্তলিকা পোড়ানো হয় না, তার বদলে রাবণের সিম্বল হিসাবে ঘাসের স্তূপে আগুন ধরানো হয় বিপাশার পারে, আর সেদিন বসে দেবতাদের দরবার। লোকাল লোকজন যে যার পছন্দ মতো দেবতাদের কাছে মনস্কামনা জানায়। সেদিন নাকি মহা ধুমধাম।
বাবা, ও বাবা, আমি কিন্তু জায়ান্ট বিল চড়বই, আর আমার একটা ক্যান্ডি ফ্লস চাই।
এই শোনো, তুমি যাও বুমবুমকে নিয়ে, আর আমি আর টুপুর একটুখানি চারপাশটা ঘুরে আসছি।
কেন, টুপুর জায়ান্ট হুইলে চড়বে না?
টুপুরের খুব ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু মিতিন মাসির সঙ্গ ছাড়তেও মন চাইছে না। কালকের পেনড্রাইভটা দেখার পর থেকে মিতিন মাসি কি ভাবছে কি করবে সব বুঝতে হবে তো। সারাদিন মাসির সঙ্গে সেঁটে না থাকলে আবার যদি কিছু মিস হয়ে যায়।
আসলে বলছিলাম কি, এখন থাক, পরে না হয়।
বুমবুম পার্থ চলে গেল, অবনিয়া সহেলিও যে কোথায় হারিয়ে গিয়েছেন কে জানে। মিতিনের পাশে পাশে হাঁটছিল টুপুর, এক প্রকাণ্ড চেহারার তিব্বতী কুলুর পোশাক বিক্রি করছে। মেয়েদের হাঁটু ঝুল উলের জামাগুলো বেশ বাহারি, দাঁড়িয়ে নিরীক্ষণ করছিল টুপুর। হঠাৎ কাঁধে মিতিনের চাপ।
কি গো, ওই দেখ।
মিতিন মাসির দৃষ্টি অনুসরণ করে টুপুরের চোখ বড় বড়। খানিক তফাতে একটু ফাঁকা মতো জায়গায় এক দাড়িওয়ালা সাহেবকে চেয়ারে বসিয়ে ও কে তার প্রতিকৃতি আঁকছে।
কালকের সেই বৈজনাথ রায় না?
ইয়েস, আয় তো আমার সাথে।
আঁকায় ব্যাঘাত না ঘটিয়ে বৈজনাথের ঠিক পিছনটাতে এসে দাঁড়ালো মিতিন, নিঃশব্দে দেখছে শিল্পীর কারিগরি। বৈজনাথও সাহেবের মুখোমুখি একটা টুলে আসেন, হাতে পিচ বোর্ডের উপর সাদা কাগজ। একবার করে সাহেবকে চোখ উঠিয়ে দেখছেন, পরক্ষণে চলছে তার স্কেচ পেন্সিল। এতই মগ্ন মিতিন টুপুরদের উপস্থিতি টেরই পাচ্ছেন না তিনি। মিনিট দশেক মতো সময় লাগল, তার মধ্যেই সাহেবের পোর্ট্রেট তৈরি। তেমন তাক লাগাতে না পারলেও সাহেবকে দিব্যি চেনা যায় ছবিতে। সাহেবও বেজায় খুশি, মানিব্যাগ থেকে ঝটাকসে দুখানা একশো টাকার নোট বাড়িয়ে দিলেন বৈজনাথকে। তারপর করমর্দন সেরে স্কেচখানা নিয়ে হাঁটা লাগালেন।
আপ তো বহুত বড়ি আর্টিস্ট হে বৈজনাথ জি।
পাজামা পাঞ্জাবির উপর হাত কাটা কুলু জ্যাকেট পরিহিত বৈজনাথ টাকাটা রাখছিলেন পকেটে, বললেন,
আপ লোগো কো কহিন দেখা হ্যায় মানে শায়দ।
হ্যাঁ, বিভব শর্মাজির কটেজে গতকাল সন্ধেবেলায় আপনি গিয়েছিলেন।
সন্দিগ্ধ চোখে মিতিনা টুপুরকে একবার জরিপ করলেন বৈজনাথ।
হ্যাঁ, যেতে হয়েছিল, কিন্তু আপনারা কে?
আমরা বাঙালি ট্যুরিস্ট, কলকাতা থেকে আসছি। কালকে শর্মাজির মুখে আপনার ঘটনাটা শুনলাম, খুব খারাপ লেগেছে। আপনার মতো একজন শিল্পীকে এইভাবে চিট করাটা ভীষণ অনুচিত।
কি আর করা, আমাদের নসিবই তো এরকম, ঠকাটাই তো শিল্পীদের নিয়তি।
কিন্তু লোক দুটোর তো শাস্তি পাওয়া উচিত, পুলিশে কমপ্লেন করেছেন আপনি?
লাভ কি, তারা তো হাওয়া, তাছাড়া আমার তো কোনো লিখিত চুক্তিও নেই।
আচ্ছা, আপনার সঙ্গে ওদের যোগাযোগ কিভাবে হয়েছিল?
আমি কাছেই থাকি শাস্ত্রীনগরে, ওরা নিজেরাই আমার বাড়িতে এসেছিল।
কবে?
ওই দিন পনেরো আগে।
ওরা আপনার ঠিকানা কি করে?
দেখুন ম্যাডাম, আমি নগণ্য শিল্পী বটে, তবে একেবারে ফেলনা নই। আমার কয়েকটা পেইন্টিং এর ফটো ইন্টারনেটে আপলোড করা আছে, তাই দেখে কেউ কেউ আমার ছবি কিনতেও চায়। তাদের কথা ভেবেই ইন্টারনেটে নাম ঠিকানা দিয়ে রেখেছি।
ও, তার মানে নেট থেকে জোগাড় করেছে। আমি ভাবলাম বিভব শর্মাই হয়তো আপনার কথা।
না না, ওরা তো প্রথমে আমার কাছে এসেছিল, আমি ওদের কটেজের হদিশটা দিই, বলেছিলাম ওখানে আমার কিছু ভালো কাজের স্যাম্পল পাবেন, ওগুলো দেখে আমার কাজের দামটা ঠিক করুন।
আচ্ছা, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারি? মানে আমি জানতে চাইছিলাম যে আপনার ছবি মোটামুটি কিরকম দামে বিক্রি হয়?
ঠিক নেই, 5,000, 10,000, 15,000, 20,000। এখানে তো আর কেউ জল রঙে আঁকে না, আমার ছবির তাই একটা ডিমান্ড আছে। আসুন না, এখানে আমার স্টল আছে, আপনারাও দেখতে পারেন।
দোকানটা পাশেই, খুপরি মতো জায়গা, গোটা দশেক বাঁধানো পেন্টিং ঝুলছে সেখানে, সবই কুলুর আশেপাশের দৃশ্য।
লোক দুটো কি আপনাকে এই ধরনের ছবি আঁকতে বলেছিল?
না না, ওরা তো কপি করতে দিয়েছিল ম্যাডাম।
কপি? কার ছবি?
রোয়েরিক সাহেবের।
কুল্লুর কাছে যার আর্ট গ্যালারি ছিল?
এখনো আছে নাগারে। তারই কয়েকটা পেন্টিং আমায় দেখালো কম্পিউটারে, বলল ওর মধ্যে থেকে তিনখানা আমায় বানিয়ে দিতে হবে।
আর আপনি রাজি হয়ে গেলেন?
প্রথমটায় আপত্তি করেছিলাম, কারোর ছবি নকল করা তো আর আমার পেশা নয়, আমি করিও না। রোয়েরিক সাহেবের মতো ফেমাস পেইন্টারের ছবি হলেও না, কিন্তু ওরা এমনভাবে ধরল, প্রায় জোর করে 20,000 টাকা হাতে গুঁজে দিল, বলল আরো 40 দেবে। আমারই কসুর, ছবি ডেলিভারির সময় পুরো টাকা বুঝে নেওয়া উচিত ছিল।
বৈশ্যনাথের বিরস মুখখানা দেখে খারাপই লাগছিল টুপুরের।
মা তো ছবি ছবি করছিল, এখান থেকে একটা কিনে ফেলবে নাকি?
থাক, পরে দেখা যাবে।
কিন্তু কাল সকালেই তো আমরা মানালি চলে যাচ্ছি।
আবার আসতেও তো পারি।
কেন?
বারে এই পথ দিয়েই তো ফেরা, মেলা তো তখনও চলবে। তাছাড়া আমার সিক্স সেন্স বলছে।
কি বলছে মিতিন মাসি?
কিছু না, চল তোর মা বাবা কোথায় গেল খুঁজি, গিয়ে দেখি কি কি কেনাকাটা করলো।
টুপুর টের পাচ্ছিল মিতিন মাসি কি যেন একটা চেপে গেল, মনে মনে একটু অভিমানী হল তার, কেন যে মিতিন মাসি একটু ঝেড়ে কাশে না। রাতে খাওয়া দাওয়ার পর সহেলিদের ঘরে আড্ডা বসেছে, গায়ে কম্বল টম্বল জড়িয়ে বেশ একখানা জম্পেশ আসর। বৈজনাথের দুঃখের কাহিনীটা শোনাল টুপুর। অবনী জানালেন কিভাবে আজ মেলায় তার পকেট ফাঁক হয়েছে। সহেলির দরাদরির দাপটে কেমন নাস্তানাবুদ হচ্ছিল পাহাড়ি দোকানদাররা, সেটাও বর্ণনা করলেন রসিয়ে রসিয়ে। বুমবুমের এখনও নাগরদোলার ঘোরটা কাটেনি, সে বসে বসেই দুলছে পার্থর উচ্ছ্বাস পাহাড়ি নাচাগানা নিয়ে। ডিজিটাল ক্যামেরায় 60-70টা ফটো তুলেছে, ডিসপ্লের বোতাম টিপে টিপে সকলকে দেখাচ্ছে।
আচ্ছা, ওই জায়গাটার ফটো তুলেছো যেখানে পশু বলি হয়?
ইয়ে মা, না তো মিস হয়ে গেল।
ভালোই হয়েছে, এই রক্তারক্তির ফটো ক্যামেরায় থাকার কোনো দরকার নেই।
আহা, তা বললে হবে, কুলুতে রক্তপাত তো কম হয়নি, কখনো শিখরা অ্যাটাক করেছে তো কখনো ব্রিটিশরা। এখানকার বহু শান্তিপ্রিয় মানুষকে প্রাণ দিতে হয়েছে কুলু রাজ্যকে বাঁচাতে গিয়ে।
আহা, ওই খুন জখমের ফটো তো কবে ইতিহাস, ওসব প্রসঙ্গ আবার এখন তোলা কেন বাপু?
কিন্তু একটা জায়গাকে চিনতে গেলে তার সব দিকটাই জানতে হয়। মনে রেখো, আমোদ আহ্লাদ নাচ গানা পুজো আচ্ছা কেনা বেচা যেমন মেলার অঙ্গ, তেমনি ছাগল ভেড়া শুয়োর মোষত্তাও আর একটা অঙ্গ। পার্থর ক্যামেরায় সমস্ত কিছুর এভিডেন্স থাকা উচিত। কি হে প্রজ্ঞাপারমিতা, আই মিন জ্ঞানের দেবী, আমি কি ভুল বলছি?
না, আসলে আমি একটা অন্য কথা ভাবছিলাম অবনীদা।
কি বলতো?
কালকে ট্যুর প্ল্যানটা যদি একটু বদলাই।
কিরকম কিরকম?
ধরো যদি আমরা সোজা মানালিতে না গিয়ে একবার নাগারে ঢু মেরে যাই। খুব একটা তো অফ রুট যেতে হবে না, পথে ওই কাতরেইন থেকে মাত্র 6-7 কিলোমিটার ঢুকতে হবে।
কি আছে সেখানে?
অনেক কিছু আছে দেখার। এককালে কুল্লুর রাজধানী ছিল নাগার, আপ টু 7th century। রাজা শ্রী সিংহের তৈরি 500 বছর পুরনো একটা দুর্গ রয়েছে। আর ওই কাসেলটার বিশেষত্ব হল 1905 সালের ভূমিকম্পেও ওটার কিচ্ছু হয়নি। প্লাস রাজার প্রাসাদ রয়েছে, বেশ কয়েকটা মন্দির রয়েছে, রোটাংপাসার হিমালয়ের কিছু চূড়ও দেখা যায় নাগারের থেকে, সুন্দর সুন্দর আপেলের বাগানও আছে। তবে ওইগুলো দেখার জন্য আমি অতটা আগ্রহী নই। আমার ইন্টারেস্ট রয়ারেকের আর্ট গ্যালারি।
নাগারেই বুঝি গ্যালারিটা? তাহলে তো যেতেই হয়, এত কাছে এসে ওটা না দেখে তো গ্রেট লস।
রোয়ারিক কি খুব বিখ্যাত শিল্পী?
তুই ওর নাম শুনিসনি?
না, আজ অবশ্য বৈজনাথজি বলছিলেন।
দেবিকা রানীকে চিনিস নিশ্চয়ই? আরে ফেমাস অ্যাক্ট্রেস, ১৯৩০ আর ১৯৪০ দশকে গোটা ভারতবর্ষ কাঁপিয়েছেন, দারুণ রূপসী ছিলেন। রোয়েরিক ছিলেন সেই দেবিকা রানীর বর।
তুমি বোধহয় পুরোটা জানো না পার্থ। তুমি যার কথা বলছো তিনি সভেতোস্লাভ বোয়েরিখ, ইনিও পেইন্টার ছিলেন, কিন্তু তার বাবার খ্যাতি ভুবনচড়া, নাম নিকোলাস বোয়েরিখ। দুনিয়ার বহু নামি দামি গ্যালারিতে নিকোলাসের আঁকা ছবি আছে। আমার অনুমান পেনড্রাইভের ছবিগুলো নিকোলাস সাহেবেরই পেইন্টিং, কারণ যতদূর জানি নিকোলাসের সব ছবিরই বিষয়বস্তু হিমালয়। তার ছেলে সভেনস্লাভও হিমালয় নিয়ে ছবি এঁকেছেন বটে, তবে পাহাড়ের মানুষ আঁকায় তার উৎসাহ বেশি ছিল। তাছাড়া তার পেইন্টিং এর সংখ্যাও অনেক কম।
আপনার আন্দাজই ঠিক। নিকোলাসের ৩৭টা ছবি থেকে বেছে বেছে তিনখানা ছবি কপি করতে দেওয়া হয়েছিল বৈজনাথজিকে।
তো তার সঙ্গে আমাদের নাগগার যাওয়ার কি সম্পর্ক?
দেখো, বিখ্যাত শিল্পীর ছবি কপি করা কোনো গর্হিত কাজ নয়, এরও একটা বাজার আছে এবং মোটামুটি ভালো দামেই বিক্রি হয়। তো লোক দুটোর কাছে নিকোলাস রোয়েরিখের পেইন্টিং এর একটা ফটো ছিল, ওরা তা থেকে কপি করাতেই পারে। তবুও কয়েকটা প্রশ্ন থেকেই যাচ্ছে।
যেমন?
প্রথমত, অ্যাকর্ডিং টু শর্মাজি, লোক দুটো এসেছিল মুম্বাই থেকে। কেন? মুম্বাই শহরে কি ছবি কপি করার লোকের আকাল পড়েছে নাকি? এই সাধারণ কাজটা করাতে তাদের কিনা ছুটে আসতে হলো সুদূর কুলুতে? ওয়াই? ইন্টারনেট ঘেঁটে একজন কুলুর আর্টিস্টের সন্ধান করে তাকে দিয়ে ছবি আঁকাতে হলো। দ্বিতীয়ত, কাজটার জন্য তারা যে পারিশ্রমিক অফার করলো সেটাও মোটেই স্বাভাবিক নয়। অর্থাৎ কিনা বৈজনাথজিকে টাকার টোপ দিয়ে প্রলুব্ধ করা হলো। কেন?
আর শুধুমাত্র তো তাই নয় মিতিন মাসি, ছবি তিনটের জন্য তারা ১২ দিন ধরে এত দামি কোটেতে রয়ে গেল।
কারেক্ট। এখান থেকেই আসে আমার ৩ নম্বর প্রশ্ন। যদি বৈজনাথজি টাকা মারার হিসেবটা বাদও দিই, তাহলেও লোক দুটোর খরচা ইনক্লুডিং মুম্বাই কুলু যাতায়াত কমসে কম ৩.৫ লাখের ধাক্কা। এক একটা কপি করা ছবি তারা কত দামে বেচবে? লাখ টাকার কমে তো পোষাবেই না। কিন্তু তা কি সম্ভব? কেউ কি কোনো ছবির কপি অত টাকা দিয়ে কিনবে?
তাই তো, ব্যাপারটা বেশ গোলমেলে। আচ্ছা, এমন কি হতে পারে যে ওরা ছবি তিনটেকে আসল পেইন্টিং বলে বেচবে? মানে ছবিগুলোকে যথাসম্ভব নিখুঁত করার জন্য এখানকার একজন শিল্পীর দ্বারস্থ হয়েছিল?
সেই সম্ভাবনা তো আছেই, কিন্তু আমি ভয় পাচ্ছি তার চেয়েও কোনো খারাপ মতলব যদি এতে থাকে।
আর কি হতে পারে?
ভাবছি। নাঙ্কারে গিয়ে দেখি না একবার। আবার এমনটাও তো হতে পারে যে আমি মিছিমিছি টেনশন করছি, লোক দুটো হয়তো সত্যি সত্যিই বড় লোক ব্যবসাদার, ছবি টবি শখ আছে। নিকোলাস রোয়েরিখের অরিজিনাল পেইন্টিং তো পাওয়া দুরূহ, তাই আসার আগে নেটে খোঁজখবর করে বৈজনাথজিকে কপির অর্ডার দিয়েছিল। তারপর যখন মনে হয়েছে বেশি টাকা দেওয়া হয়ে যাচ্ছে, তখন ছবি হাতিয়ে ভাগলবা, অর্থাৎ সিম্পল কেস অফ চিটিং বাজি। আবার বৈজনাথজিও সম্পূর্ণ ঠকেছেন তাও তো নয়, তিনটে ছবি কপি করবার জন্য ২০,০০০ টাকা তো পেয়েছেন।
সে যাই হোক, নিকোলাস বোয়েরিখের পেইন্টিং এর ব্যাপারে আমার কিন্তু যথেষ্ট আগ্রহ আছে। কিছুদিন আগে একটা ম্যাগাজিনে ওর লাইফটা পড়ছিলাম, ভেরি ইন্টারেস্টিং। আদতে তো উনি রাশিয়ান, কিন্তু দেশে যথেষ্ট খ্যাতি থাকা সত্ত্বেও বলশেভিক বিপ্লবের পর উনি ভারতে পালিয়ে আসেন বউ হেলেনা আর দুই ছেলে মেয়েকে নিয়ে। সভেতোস্লাভ, মানে যিনি দেবিকা রানীকে বিয়ে করেন, তিনি হলেন গিয়ে ছোট ছেলে। ভারতে এসে নিকোলাস এমনই হিমালয়কে ভালোবেসে ফেলেছিলেন, বাকি জীবনটা ওই নাগকারেই কাটিয়ে দেন। একটা আশ্রম মতো করে থাকতেন, পরে সেখানেই হয় তার আর্ট গ্যালারি। কুলুর লোকেদের হস্তশিল্প তাকে খুব টানত, সেগুলো সংগ্রহ করে নাগগারে একটা মিউজিয়ামও বানিয়েছিলেন নিকোলাস। নামটা সম্ভবত, হ্যাঁ, অরুসতি সংগ্রহশালা। এমনভাবে পাহাড়িদের সঙ্গে মিশে গিয়েছিলেন যে সবাই তাকে মুনি ঋষিদের মতো সম্মান করত। নামই হয়ে গিয়েছিল মহর্ষি নিকোলাস। উনি মারা গিয়েছিলেন।
এই, তুমি এবার থামবে। কলেজে ক্লাস নিয়ে নিয়ে এমন অভ্যেস হয়েছে, বক্তৃতা শুরু করলে একটা পিরিয়ডের কমে বাকি বন্ধ হয় না।
নিকোলাস সম্পর্কে তুমি যদি পড়ো।
আমার দরকার নেই, কাল তো নাগগার যাবই, সেখানে গিয়ে না হয় তাকে বুঝে নেব।
বক্তৃতা শেষ না করতে পেরে অবনী যেন মন উক্ষুণ্ণ, বেজায়ার মুখে বাথরুমে চলে গেলেন।
তাহলে
আমরাই বা আর বসে থাকি কেন? ও ঘরে আমাদের কম্বলগুলো তো ওয়েট করছে, এবার গিয়ে ঢুকে পড়লেই হয়।
এই শোনো না, তার আগে রুম ট্যারিফটা মিটিয়ে এলে হতো না?
আরে সে তো কাল সকালেই সারতে পারি, ব্রেকফাস্ট না করে তো বেরোচ্ছি না।
আরে সকালের জন্য ফেলে রাখার দরকার কি, তখন তাড়াহুড়োর মধ্যে থাকবো। আরে চলো না, শর্মাজির সঙ্গে একটু গপ্পসপ্প করে আসি, চলো।
ওকে, মহারানীর যা মর্জি।
আমিও যাব।
আচ্ছা চল।
নিচের অফিস ঘরটি ছেড়ে অন্দরে ঢুকে গিয়েছিলেন বিভব শর্মা। দরজায় টোকা দিতে বেরিয়ে এসেছেন, স্যুট টাইয়ের বদলে পরনে ঘরোয়া পোশাক।
হোয়াট ক্যান আই ডু ফর ইউ স্যার?
তেমন গুরুতর কিছু নয়, এই হিসাবপত্র চোকাতে এলাম।
এখন আমার তো এখনো বিলই তৈরি হয়নি।
বানিয়ে ফেলুন না, আমরা বসছি ততক্ষণ, আর কাল সকালের ব্রেকফাস্টের চার্জটাও আমরা নগদ দিয়ে যাব।
যা আপনাদের সুবিধা।
কুলুশালখানা ভালো করে গায়ে সাপটে টেবিলে বসলেন বিভব। ক্যালকুলেটারে হিসেব কষছেন দুরাত্রির থাকার সঙ্গে ডিনার ব্রেকফাস্ট চা কফি। উল্টো দিকের চেয়ার থেকে ঝুঁকে দেখছিল মিতিন।
জানেন, আজ মেলায় বৈজনাথজির সঙ্গে দেখা হলো।
তাই নাকি? তা এখনো নিশ্চয় খুব রেগে আছেন?
রাগের চেয়ে বোধ হয় দুঃখ পেয়েছেন বেশি।
আমারও তো বদনাম হয়ে গেল। আমাদের কুলুতে বৈজনাথজির খুব সম্মান, তাকে কিনা দাগা দিল আমারই দুজন বোর্ডার।
আপনি কি ওদের আগে থেকেই চিনতেন?
একেবারেই না, আমার কটেজে তো এই ফার্স্ট টাইম উঠল, এবং আগেও নাকি কখনো কুলুতে আসেনি।
দুইজনই তো মুম্বাইয়ের মারাঠি।
টাইটেল দেখে মনে হয় একজন মহারাষ্ট্রের, নবীন তারকুণ্ডে, অন্যজন পাঞ্জাবি, সুখদেব ভাটিয়া। দুজনকেই তো ভদ্রলোক বলে মনে হয়েছিল। বাতচিত সুন্দর, কোন রকম বেলেল্লাপোনা করেনি। সঙ্গে একটা মারুতি ভ্যান ছিল বটে, তবে বড় একটা বেরোতো না। এই হয়তো আশপাশে হেঁটে হেঁটে ঘুরছে, ক্যামেরায় ফটো তুলছে।
তার মানে আর পাঁচজন টুরিস্টের মতো নয়, তাই তো?
এখানে সব রকম লোকই আসে, অবশ্য আমার বোর্ডাররা জাদাতার বিদেশি। কেউ হয়তো সারাদিন টোটো করে, আবার কেউ হয়তো একবারের জন্য ভ্যালিতে নামে না। এই তো পরশো সকালের ফ্লাইটে এক ইটালিয়ান ভদ্রলোক আসছেন, রোবার্তো জোয়ান্নি। গত বছরও একবার এসেছিলেন এইরকমই সময়। উনি আবার শুধুই শিল্পকলার ভক্ত, দশেরার মেলা থেকে কত কি যে কিনে নিয়ে গেলেন, তার মধ্যে বৈজনাথজির ছবিও তো ছিল।
হিসেবে মাথা নামালেন বিভব শর্মা, একটা কাগজে বকেয়া টাকার অংশটা লিখে বাড়িয়ে দিলেন পার্থকে।
দেয়ার ইউ গো স্যার, কাল কম্পিউটারে পাকা বিলটা বানিয়ে দেব, অসুবিধে নেই তো?
না না, কোনো অসুবিধে নেই।
টাকা মিটিয়ে উপরে এলো তিনজন, বুম বুম ঘুমিয়ে পড়েছে। তাকে তুলে নিজেদের বিছানায় নিয়ে গেল পার্থ। টুপুরকে শুভরাত্রি জানিয়ে মিতিনও গেল শুতে। অবনী সহেলির নাক ডাকছে। টুপুরের কে জানে কেন ঠিক ঘুম আসছিল না। বাইরে এক টানা ঝিঁঝির আওয়াজ, হঠাৎ হঠাৎ থেমে যাচ্ছে শব্দ, তারপর আবার শুরু হচ্ছে পূর্ণোদ্যমে। কম্বল সরিয়ে টুপুর জানলার কাছে এলো। বন্ধ কাচের ওপারে এক মনোরম জ্যোৎস্না, চাঁদের কিরণ ছড়িয়ে পড়েছে চরাচরে। অদূরে পাহাড়ের গায়ে আলোর পাতলা স্বর, চোখ যেন ফেরানো যায় না, তাকিয়েই আছে। পরদিন বেরোতে খানিকটা বেলা হয়ে গেল। এক বিকেলই যা রাজ্যের জিনিস কিনেছেন সহেলি, গোছকাছ করতেই প্রাণান্ত। এটা যেন না ভাঙে, ওটা যেন দুমড়ে না যায়। তারপর জলখাবার সেরে সকলকে তৈরি করে মালপত্র গাড়ির ছাদে তোলরে বাঁধরে, সেও তো কম হাঙ্গামা নয়। কুলু থেকে নাগগারের পথে চড়াইটাই বেশি। কাত্রিনের পর বিপাশা পেরোলো গাড়ি, তারপর থেকে রাস্তা বেজায় ভাঙা চোরা। যথেষ্ট সাবধানে চালাচ্ছে টিঙ্কু, তবু সহেলি ছিটিয়ে বসে। বাইরে চন্দ্রখনি পাহাড়ের অপরূপ শোভা, সেদিকেও তাকাচ্ছেন না। নাগগারে পৌঁছে পথঘাটের খানিকটা উন্নতি হল, কংক্রিটের চড়াই। কুলুরেজার দুর্গ পেরিয়ে যখন গাড়ি রোয়ারিক আর্ট গ্যালারির কাছে এল, সূর্য তখন মাঝ আকাশে, কিন্তু দোতলা বাড়িটার সামনে কেমন দৃশ্য। দুদুখানা পুলিশের জিপ দাঁড়িয়ে, নিকোলাস রোয়ারিখের আর্ট মিউজিয়াম পুলিশে পুলিশে ছয়লাভ। পার্থ নেমে দেখতে গিয়েছিল, উত্তেজিত মুখে ফিরেছে, বিস্ফারিত চোখে বলল,
কেলেঙ্গারি কাণ্ড। কাল রাত্রিরে নাকি চোর এসেছিল আর্ট গ্যালারিতে।
উমা, সে কি সর্বনেশে কথা! কিভাবে বোঝা গেল? দরজা জানলা কিছু ভেঙেছে?
হ্যাঁ, পেছনের একটা জানলা। শুধু কাঁচ নয়, লোহার গ্রিলও নাকি কেটেছে।
রাতে সিকিউরিটি ছিল না?
থাকে তো, আর্মড গার্ড। তার নাকি রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত ডিউটি। সকালে যার ডিউটি, সে নাকি এসে রাতের গার্ডটাকে দেখতে পায়নি, এপাশে ওপাশে খুঁজেছিল, তখনই আবিষ্কার করে এই ভাঙা জানলাটা। ভয় পেয়ে সঙ্গে সঙ্গে এখানকার কর্তাকে জানায়, তিনি এসে পুলিশে ফোন করেন। তারপর পুলিশ সারা দিন তন্ন তন্ন করে খুঁজে দেখতে পায় লোকটাকে, একটা ঝোপের মধ্যে হাত পা মুখ বাঁধা অবস্থায়।
ও, তা কি কি খোয়া গেছে?
আরে সেটাই তো ভারী অদ্ভুত। এখানকার ম্যানেজার সাহেব গ্যালারি ঘুরে দেখেছেন, কিছুই নাকি চুরি যায়নি।
তাই বুঝি, চোর তাহলে এলো কেন?
গড নোজ, পুলিশও তো অবাক।
তা কে বললো তোমায় এত সব?
সিকিউরিটির লোক। সে বেচারা তো জোর ঘাবড়েছে, খুঁচিয়ে খুঁচিয়ে তবে জানতে হলো। ভেতরে নাকি পুলিশের বড় অফিসার আছেন, ম্যানেজার সাহেবের সঙ্গে তার বাতচিত চলছে এখন। আর কি, গ্যালারি আজ বন্ধ, চলো আমরাও কাটি।
ছবিগুলো তাহলে দেখা যাবে না?
উপায় নেই অবনীদা, ওরা নাকি ভিজিটার অ্যালাউ করছে না। আমাদের আগে 3-4টা গাড়ি এসেছিল, তারাও ব্যাক করেছে।
আমি একবার ট্রাই নিয়ে দেখবো।
লাভ নেই, চৌকাঠও পেরোতে পারবি কিনা সন্দেহ।
তবু দেখি না, এসো তো সঙ্গে।
দোতলা বাড়িটার দিকে এগোলো মিতিং, টুপুর পার্থও চলেছে পিছু পিছু। যেতে যেতে বাড়িটাতে চোখ পোলাচ্ছিল টুপুর, বেশ বড় সড়ো, পুরনো, তবে বোঝা যায় যে রক্ষণাবেক্ষণ ভালো। বারান্দায় উঠেই প্রকাণ্ড দুয়ার, সেটা বন্ধ। মাথায় প্লেট ছাটা নিকলাস রোয়ারিখল। 3-4 জন উর্দিধারী ঘোরাফেরা করছে বারান্দায়, তাদের গ্রাহ্যের মধ্যে না এলে মিতিং সোজা অফিসের দরজায়।
মে আই কাম ইন?
ওয়াই, দেখতে পাচ্ছেন না আমরা এখন ব্যস্ত?
সেই জন্যই তো আসতে চাইছি, আমি বোধহয় আপনাদের কিঞ্চিৎ সাহায্য করতে পারি।
তাই নাকি, বেশ আসুন।
ছিমছাম আধুনিক অফিস ঘর, কাঁচের টেবিল, কম্পিউটার, রিভলভিং চেয়ার শোভিত। দেয়ালে বেশ কয়েকটা ফটোগ্রাফ, 3 দাড়িওয়ালা সাহেব, 1 স্বর্ণকেশী মেম আর রূপসী দেবিকা রানী। টুপুর আন্দাজে বুঝে নিল, কালো টুপি পরা সাধু সাধু চেহারার মানুষটি নিশ্চয়ই নিকোলাস রোয়ারিক, বাকি 2 জন সম্ভবত তার ছেলে, আর সোনালি চুল শ্বেতাঙ্গিনী নিকোলাসের স্ত্রী হেলেনা। ঘুরন চেয়ারে কপালে হাত চেপে বসে মধ্যবয়সী ম্যানেজার সাহেব, উল্টো দিকে 1 আইপিএস, ফর্সা শক্তপোক্ত চেহারা, সরু গোঁফ, নিখুঁত কামানো গাল, বয়স বছর 40। তিনি বললেন,
শুনি আপনাদের বক্তব্য।
একটু সময় লাগবে, বসতে পারি আমরা?
নিশ্চয়ই।
আমার নাম প্রজ্ঞা পারমিতা মুখার্জি, সঙ্গে আমার হাজবেন্ড আর বোনঝি, আর বাইরের গাড়িতে আমার দিদি, জামাইবাবু আর ছেলে রয়েছে। আমরা কুলু মানালি বেড়াতে এসেছি।
ওকে, ওয়েলকাম টু আওয়ার ভ্যালি। আমি কুলুর এসপি আশুতোষ শাহ। নাও প্রসিড।
শুনলাম কাল রাতে কেউ বা কারা এখানে এই গ্যালারিতে হানা দিয়েছিল।
ইয়েস, থ্যাঙ্ক গড কিছু চুরি যায়নি, তবে ঘটনাটায় আমরা বিশেষ বিচলিত।
আমিও, কারণ আমার মনে হচ্ছে আপনাদের ধারণাটা সঠিক নয়।
মানে?
এক সেকেন্ড
বলি, ঢাউস ব্যাখ্যানা খুলল মিতি, পেনড্রাইভটা বের করে আশুতোষকে বাড়িয়ে দিয়ে বলল,
এই নিন, আপনি কি এটা একটু চালাবেন?
কি আছে এতে,
একবার ওপেন করে দেখুন, আই ইনসিস্ট।
ম্যানেজারকে পেনড্রাইভখানা দিলেন আশুতোষ, অন করা হল কম্পিউটার। যথাস্থানে পেনড্রাইভ লাগানোর পর ছবির ঝাঁক ফুটে উঠেছে মনিটরে। ম্যানেজার বললেন,
এ তো নিকোলাস সাহেবের পেন্টিং।
গ্যালারিতে নিকোলাস সাহেবের কটা পেন্টিং আছে?
37টা।
এখানে দেখুন, 37খানা ছবিই আছে।
হ্যাঁ, তাই তো।
ভালো করে দেখুন, 37টার মধ্যে 3খানা আলাদাভাবে চিহ্নিত করা আছে, উইথ ক্রস মার্ক।
হ্যাঁ, তাই তো।
আপনি কি অনুগ্রহ করে ওই 3টে পেন্টিং আর একবার চেক করে আসবেন?
ম্যানেজার ভ্যাবা চেকা খাওয়া মুখে তাকিয়ে একবার মিতিনকে দেখছেন, আরেকবার আশুতোষকে।
আপনি আপনি ঠিক কি সন্দেহ করছেন বলুন তো ম্যাডাম।
আরেকটিবার দেখি আসুন না প্লিজ।
চলুন, আমিও সঙ্গে যাচ্ছি।
এই জোর একটা ঢিল ছুঁড়ে দিল তো। হ্যাঁ, লাগে দুঃখ না লাগে দেখ।
নো স্যার,
দুয়ে দুয়ে চার হয়, কখনোই পাঁচ হয় না।
এক মিনিট গেল, দু মিনিট গেল, পাঁচ মিনিট গেল, চোরা টেনশনে ছটফট করছিল টুপুর, আর বসে থাকতে পারল না, উঠে গিয়ে ফটোগ্রাফগুলো দেখছে কাছ থেকে। ফটোর তলায় পরিচয় দেওয়া রয়েছে, জন্ম মৃত্যুর তারিখও জানা গেল। নিখলাসের বড় ছেলের নাম ইউরি।
ইউরিও কি পেন্টার মিতিন মাসি?
না, উনি ছিলেন মহাপণ্ডিত। এশিয়া আর ইউরোপের মোট ৩০খানা ভাষা জানতেন উনি। সংস্কৃত আর তিব্বতী ভাষায় ইউরির লেখার ডিকশনারিও আছে।
ফ্যামিলিটা হেভি তো, প্রত্যেকেই রত্ন।
তবে সবার মধ্যে বাবাই সেরা। কাল রাত্রে ইন্টারনেট ঘেঁটে দেখছিলাম, নিকোলাস রেরিক শুধু চিত্রশিল্পীই ছিলেন না, দার্শনিক, কবি, লেখক ও ভূপর্যটকও ছিলেন। মধ্য এশিয়া থেকে এই হিমালয় এরিয়াটার মধ্যে উনি প্রায় ১২,০০০ মাইল হেঁটেছেন।
আমিও একটা ইনফরমেশন দিতে পারি, পৃথিবীর বিভিন্ন দেশের স্মারক চিহ্নগুলো রক্ষা করার জন্য নিকোলাস রেরিক একটা আন্দোলন গড়ে তুলেছিলেন। পরে ওই ব্যাপারে একটা আন্তর্জাতিক চুক্তি হয়, রেরিক প্যাক্ট।
সত্যি কুলুতে না এলে এত খবর?
বাক্য শেষ হল না, হুড়মুড়িয়ে ঘরে ঢুকেছেন ম্যানেজার।
আশ্চর্য কাণ্ড, আশ্চর্য কাণ্ড!
প্লিজ কাম ডাউন স্যার, প্লিজ কাম ডাউন। কি দেখেছেন আমাকে বলুন।
ওই তিনখানা ছবি বদল হয়ে গেছে, পিছন থেকে ফ্রেম খুলে কেউ আসলি পেন্টিং হাঁটিয়ে নকলি ছবি পুড়ে দিয়েছে। আমি বুঝতে পারছি না আমি কি করব। আমার মনে হচ্ছে আমার সুইসাইড করা উচিত।
আহা, আপনি এত ভেঙে পড়লে কি করে চলবে? প্লিজ স্টেডি, আপনি মন স্থির করুন, মনকে শক্ত করুন আর ভবিষ্যৎ স্থির করুন।
আশুতোষ দরজায় দাঁড়িয়েছিলেন, আস্তে আস্তে চেয়ারে এসে বসলেন, তীক্ষ্ণ চোখে দেখছেন মিতিনকে।
আপনি পেন ড্রাইভটা কোথেকে পেলেন?
কুলুর একটা প্রাইভেট কটেজে, যেখানে আমরা উঠেছিলাম। আগে যারা ছিল তারাই ফেলে গিয়েছিল, সম্ভবত ভুল করেই।
পেন ড্রাইভ দেখে আপনি বুঝে ফেললেন এখানে ছবি চুরি হবে?
না না, তবে একটা কোনো গড়বড় হতে চলেছে এটা আমি অনুমান করেছিলাম।
আশ্চর্য অনুমান শক্তি তো। আপনি কি করেন বলুন তো? সিবিআই টিবিআই তে আছেন নাকি?
তবে প্রায় ওই ধরনেরই কাজ। এই নিন আমার ভিজিটিং কার্ড, এতে আমার পেশা লেখা আছে।
ডিটেকটিভ এজেন্সি ধরাই। আপনি চোর ডাকাত ধরে বেড়ান?
রহস্যের সমাধানও করি, তবে পদে পদে আপনাদের সাহায্য তো লাগেই। পশ্চিমবঙ্গ পুলিশের অনেক অফিসারদের সঙ্গেই আমার যোগাযোগ রাখতে হয়। আমাদের গোয়েন্দা বিভাগের আইজি অনিশ্চয় মজুমদার, উনি আমায় অত্যন্ত স্নেহ করেন। আমার মোবাইলে ওনার নাম্বারও আছে, আপনি কথা বলে দেখতে পারেন।
না না, প্রয়োজন নেই। এনিওয়ে, আপনাকে ধন্যবাদ। ভাগ্যিস পেন ড্রাইভটা আপনার হাতে পড়েছিল, নইলে ছবির বদল তো একেবারে ডিটেকটিভ হতো না।
হ্যাঁ, পাকা হাতের নকল তো, চট করে তফাত বোঝা দায়।
আপনি জানলেন কি করে? আপনি তো নকল ছবি দেখতে যাননি।
কারণ ছবিগুলো যিনি কপি করেছেন তাকে আমি চিনি, তার হাতের কাজ আমি দেখেছি। তাকে যে ছবিগুলো আঁকতে দেওয়া হয়েছিল তাও আমি জানি।
কে তিনি?
এখানকারই এক আর্টিস্ট, কুলু শাস্ত্রীনগরে বাড়ি, নাম বৈজনাথ রায়।
আপনি তার সন্ধান পেলেন কিভাবে?
সংক্ষেপে বৈজনাথের কাহিনীটা আশুতোষকে বলল মিতিন।
জব্বর একটা ক্লু দিয়েছেন তো, এক্ষুনি আমি বৈজনাথকে পাকড়াও করছি।
কেন, কোন গ্রাউন্ডে?
যে লোকগুলো চুরির সাসপেক্ট উনি তাদের নকল ছবি সাপ্লাই দিয়েছেন, এটাই তো যথেষ্ট কারণ।
কিন্তু বড় বড় পেন্টারের ছবি কপি করা তো অপরাধ নয়?
হতে পারে, তবে সেই ছবি যখন কোনো গ্যালারিতে আসলের জায়গায় ঠাঁই পায় গ্যালারির কর্তাদের অগোচরে, তখন সেটা আর আদৌ নির্দোষ থাকে কি? তাছাড়া বৈজনাথকে ধরে আনার আরও একটা যুক্তি আছে। পেটে চাপ দিলে ভুষ ভুষ করে দুই চোরের হদিশ কিন্তু বেরিয়ে আসতে পারে।
দেখুন, আমি যতটুকু দেখেছি বৈজনাথকে আমার খুব একটা সন্দেহজনক মনে হয়নি। ইচ্ছে হলে তাকে আপনি গ্রেফতার করতেই পারেন, তবে তার আগে লোক দুটোকে চেস করা কি বেশি জরুরি নয়? মানে চুরি তো হয়ে গেছে সেই রাত্রিবেলা, তাই না?
দুটো নাগাদ। যদি সিকিউরিটি গার্ডের জবানবন্দি সঠিক হয় তাহলে?
কেন, তার কি ভুলভাল স্টেটমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে?
বিলক্ষণ আতঙ্কে তার যা জবুথবু দশা, কিছুই তো তার মুখ দিয়ে বেরোয় না। প্রচুর ধমকে ধামকে বাবা বাছা করে জানা গেল একটা শব্দ শুনে সে নাকি ওই সময় গ্যালারির পিছন দিকে দৌড়েছিল, তখনই দুটো লোক তার উপর ঝাঁপায়। তারপর তার হাত পা মুখ বেঁধে শখানেক মিটার তফাতে এক ঝোপে ফেলে দেয়। ওই গার্ডের কথার উপর নির্ভর করে একেবারে ঠিকঠাক সময়টা কি বোঝা সম্ভব? কি মনে হয় আপনার?
তাও যদি সময়টা রাত তিনটে বা রাত একটাও হয়, মানে তাহলেও তো ন দশ ঘন্টা পেরিয়ে গেছে না? চোদ্দটা পালানোর কত সময় পেয়ে গেছে ভাবুন।
যদি মান্ডি পৌঁছে গিয়ে থাকে তাহলে তাহলে আমার নাগালের বাইরে। মান্ডি থেকে সিমলা, চণ্ডীগড় থেকে কাংড়া ভ্যালি, যেদিকে খুশি পালাতে পারে।
তাহলে এখন উপায়?
উপায় সনাতন পদ্ধতিতে এগোই। এখনই চারদিকে মেসেজ পাঠিয়ে দিচ্ছি, এমনকি চণ্ডীগড়েও।
রোটাং পাস ওই দিক দিয়েও তো?
হ্যাঁ, কেলংকেও জানাবো। সর্বত্র রেড অ্যালার্ট জারি হয়ে যাক, পথে প্রতিটি গাড়ি চেক করুক পুলিশ। আর ব্যাটারা যদি কোনোভাবে কুলু ভ্যালিতে থাকে তাহলে তো আমার মুঠোয়। বেরোনোর সব রাস্তা সিল করে দিচ্ছি। বাই দ্য ওয়ে, লোক দুটোর জন্য কি গাড়ি?
মারুতি ভ্যান।
কালার বা নাম্বার?
সেগুলো তো বিভব শর্মা, মানে কটেজের মালিক, তিনি বলতে পারবেন। ওর কার্ড আছে আমার কাছে, আমি দিই।
দিন, লোকাল টিভি চ্যানেলে কেউ খবর পাঠাচ্ছি, আধ ঘন্টা পর পর যেন নিউজটা প্রচার করে।
দেখুন, লোক দুটোর আইডেন্টিটি আমাদের কাছে পরিষ্কার নয়, নামটুকুই যা আছে, আবার সেটাও ফলস হতে পারে।
নো প্রবলেম, বিভব শর্মার সঙ্গে কথা বলছি, অসাধনদের ছাড় নেই কোনো মতেই।
ওয়েট, পালানোর আরেকটা পথও কিন্তু আছে মিস্টার শাহ, ভুন্টার এয়ারপোর্ট।
সেখানেও নির্দেশ চলে যাচ্ছে। এখন অবশ্য আর ফ্লাইট নেই, সকালের ফ্লাইটে যদি না পালিয়ে থাকে। এনিওয়ে দেখছি।
মিতিনের থেকে কার্ডটা নিয়ে চেয়ে ছাড়লেন আশুতোষ, দ্রুত পায়ে বেরোচ্ছিলেন বাইরে। মিতিন প্রায় পেছন পেছন দৌড়াল।
মিস্টার শাহ, একটা অনুরোধ ছিল।
বলুন।
যদি ভাঙা জানলার ওই দিকটা একটু আমি সরেজমিন করতে পারতাম, আর সিকিউরিটির সঙ্গেও যদি একটু কথা বলি, কোনো আপত্তি আছে?
খুব কৌতূহল হচ্ছে নাকি?
বোঝেনি তো, ধান না ভাঙলে ঢেঁকে শান্তি হয় না।
ওকে, দেখুন ঘুরে ঘুরে।
রোয়ারিক শিল্প প্রদর্শনশালার সামনের প্রাঙ্গণে এখনো পুলিশের জটলা, অদূরে টুপুরদের গাড়ি, সেটা ফাঁকা, অবনী সহেলে বুম বুম কেউ নেই, গেলেন কোথায় সকলে? খানিকটা তফাতে পুলিশের জিপ ড্রাইভারের সঙ্গে কথা বলছিল টিঙ্কু, ভিতর থেকে টুপুরদের বেরিয়ে আসতে দেখে সে এগিয়ে এসেছে।
বড় সাহেবরা সব ওপরে গিয়েছেন মিউজিয়াম দেখতে।
উড়ুসভাপতি?
হ্যাঁ স্যার, ওখানে খুব ভালো ভালো জিনিস আছে।
কতক্ষণ গিয়েছেন?
এই তো আধ ঘন্টা। এই গ্যালারি তো আজ আর খুলবে না, ওদের ডেকে আনবো। এখন রওনা দেবেন?
একটু পরে, আমরা আরো খানিকক্ষণ এখানে থাকছি।
টিঙ্কুর চোখে মুখে হালকা বিস্ময়, তবে কোনো প্রশ্ন করল না।
তুমিও মিউজিয়ামটা ঘুরে আসবে নাকি?
কতটা উঠতে হবে?
বোধ হয় 100-200 মিটার, চাইলে যেতে পারো, কিন্তু আমি ততক্ষণ এই দিকটা।
আমাকে ভাগাতে চাইছো?
আরে তা কেন, ভাবছিলাম না দেখে পরে যদি আফসোস করো।
তুমি যাবে না?
তোমাদের মুখে আমি ডিটেলে শুনে নেব।
বুঝলাম, তুমি কেসটায় ভিড়তে চাইছ।
না ঠিক তা নয়, জাস্ট একটু বোঝার চেষ্টা করছি কিভাবে কি ঘটলো।
আরে বেড়াতে বেরিয়ে মিছি মিছি বখেরায় ঢুকছ, করো যা খুশি।
ঈষৎ অপ্রসন্ন মুখে পার্থ চলে গেল। দেবদারু আর পাইনে ছাওয়া উপরে ওঠার রাস্তাটা ধরেছে।
টুপুর এক সেকেন্ড দাঁড়াতো, ম্যানেজার সাহেবকে ডেকে আন।
টুপুর মনে মনে বেজায় খুশি, পার্থ মেশোকে সরিয়ে তাকে সঙ্গে রাখল মাসি, অর্থাৎ কিনা তাকেই মিতিন মাসি সত্যিকারের অ্যাসিস্ট্যান্ট ভাবছে। কিন্তু লোক দুটোকে মাসি এখন ধরবে কি করে? পুলিশই বা কোথায় কোথায় ধাওয়া করবে? নিজের বাহনে বসে চেঁচিয়ে চেঁচিয়ে চতুর্দিকে নির্দেশ পাঠাচ্ছেন আশুতোষ, তবে তাতে কি সাফল্য পাওয়া যাবে? এমন তো হতেই পারে যে লোক দুটো মারুতি ফ্যানখানা ছেড়ে দিয়েছে, বাসে বা অন্য কোনো উপায় যদি ধা মেরে থাকে। ভাবনার মাঝেই মিতিনের পুনরাগমন, তাও ভীত সন্ত্রস্ত ম্যানেজার সাহেব সহ। টুপুরকে ডেকে নিয়ে তার সঙ্গে গ্যালারির পিছন পানে চলল মিতিন।
আপনার নামটা কিন্তু এখনো জানা হয়নি স্যার।
আমি কিষানলাল দুগ্গার।
আচ্ছা, কতদিন আপনি এই গ্যালারি চার্জে আছেন?
তা প্রায় 16 বছর। শুধু আর্ট গ্যালারি নয়, পুরো হল আর এস্টেটটারই আমি দেখাশোনা করি।
এখানকার ট্রাস্টি বোর্ডই আমাকে নিয়োগ করেছেন। এর আগে কখনো এরকম বাজে ঘটনা ঘটেনি। আমি যে ট্রাস্টি বোর্ডকে কি কৈফিয়ত দেব আমি বুঝতে পারছি না।
ইন্টারনেটে দেখলাম বোর্ডে অনেক বিদেশিও আছেন।
হ্যাঁ, নানান দেশের, আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, ইটালি, স্পেন, চীন, জাপান। শুরুতে তো বোর্ডে দুজন বাঙালিও ছিলেন, জগদীশ বোস অ্যান্ড রবীন্দ্রনাথ ঠাকুর।
হ্যাঁ, ও বাবা, এ তো তাহলে সত্যি বিশাল ব্যাপার।
এক প্রকাণ্ড সিডা গাছের কাছে এসে থামলেন কিষানলাল। ওই যে পাথরের মূর্তিগুলো দেখছ, এরা কুলুর রক্ষক। স্থানীয় মানুষদের এরকমই বিশ্বাস যে কালী, কার্তিক, নরসিংহ সকলেই কুলুর অভিভাবক। ঘোড়ার পিঠে মূর্তিটা গুগা চৌহানের, উনি সমস্ত দেবতাদের নেতা। এখানকার ভাঙাচোরা সব মন্দির থেকে নিখিলেশ সাহেব মূর্তিগুলো সংগ্রহ করে এনেছিলেন। পুরোহিত এসে এখনো প্রতিদিন পুজো করেন, শাঁখ বাজান, মূর্তিতে চন্দন লেপেন। কথায় কথায় যেন একটু সহজ হয়েছেন কিষানলাল। খোলামেলা মন্দিরখানা পেরিয়ে পায়ে পায়ে বাড়িটার সামনে এসে পৌঁছেছেন। সামনেই একটা গ্যারাজ, দেখে মনে হয় সম্প্রতি সারানো হয়েছে। গ্যারাজের ঠিক পরেই কাঁচ ভাঙা জানলা।
ওটাই ব্রেক করেছিল নিশ্চয়ই?
হ্যাঁ ম্যাডাম, নিখুঁত কেটেছে। দেখুন পাশে কাঁচটাও পড়ে।
কাঁচটা তো আস্তই আছে, এত সুন্দরভাবে কাটলো কি করে?
পেশাদার হাতের কাজ। নিখাত সঙ্গে ডায়মন্ড পয়েন্টেড কাটার ছিল, তবে লোহার গড়াত কাটা হয়েছে হ্যান্ড্রিল দিয়ে।
তখনই বোধহয় আওয়াজটা হয়েছিল, যা শুনতে পেয়ে প্রসাদ দৌড়ে আসে।
একটা জিনিস কিন্তু চোখে পড়ার মতো, আপনাদের জানলাটা শুরু হয়েছে মাটির প্রায় 5 ফুট উঁচু থেকে, জানলার হাইটটাও মোটামুটি 6 ফুট। এত বড় একটা অংশ একেবারে মাপে মাপে কাটা রীতিমতো কঠিন কাজ।
মনে হচ্ছে জানলার কার্নিশে চড়েছিল।
হ্যাঁ, তবে কার্নিশটাও তো বেশ সরু, দাঁড়ানো মুশকিল।
ঘাসে উবু হয়ে বসেছে মেতিন, আঙুল চেপে চেপে কি যেন একটা দেখল।
এখানে ছোট ছোট দুটো গর্ত রয়েছে, সম্ভবত সঙ্গে ফোল্ডিং মইও এনেছিল, মেটালের মই রাখার দাগটাই এখানে তৈরি হয়েছে।
হ্যাঁ তাই তো।
আচ্ছা, আপনাদের পাহারাদারকে ঠিক কোনখানটায় আটক করেছিল ওরা?
সেটা তো ঠিক বলতে পারবো না, তবে ওকে কোথায় পাওয়া গিয়েছে সেটা দেখাতে পারি।
চলুন তো।
গ্যারাজ পেরিয়ে হাত দশেক পরে ঢল নেমেছে, খুব একটা উঁচু নিচু নয়, হাঁটা যায়। অল্প গিয়ে শুরু হয়েছে আগাছার ঝোপঝাড়, বুনো ফুল ফুটে আছে যত্রতত্র, তারই মাঝে খানিক ঘন গাছগাছালি। সেখানে গিয়ে থামলেন কিষানলাল। ওই যে ওইখানটায় প্রসাদ পড়েছিল।
এত দূরে টেনে এনেছে?
তাও তো প্রসাদের কপাল ভালো, আর 6 হাত দূরে পড়লেই খাদ নিশ্চিত ছিল, ফেলে দিলে প্রসাদের আর কোনো চিহ্ন পাওয়া যেত না।
যাক বাবা, লোক দুটো আর যাই হোক খুনে নয়।
হ্যাঁ, আর প্রসাদের বন্দুকটাও হাতায়নি, ঝোপের পাশেই পড়েছিল। মিতিন কোনো মন্তব্য করল না, চুপচাপ পর্যবেক্ষণ করছে ঝোপঝাড়। ধরতরিয়ে কয়েক পা হাঁটল, একবার সামনে যাচ্ছে একবার পিছনে, ঝুঁকে পড়ে কি যেন একটা দেখল, তারপর হাত ঝাড়তে ঝাড়তে বলল,
এবার আপনাদের প্রসাদের সঙ্গে একটু কথা বলা যাক, চলুন।
চওড়া কাঁধ, মাঝারি হাইটের হিমাচলি প্রসাদ ডোগরা এখন একটি টুলে বসে, পরনের নীলুর্দি ধুলোমাটি মাখা, কেমন যেন ঝিমোচ্ছে মাথা নামিয়ে। তার পাশে দাঁড়িয়ে এক বন্দুকধারী। পাহারাদারদের ঘরটাতে ঢুকে মিতিন কিছুক্ষণ স্থির চোখে জরিপ করল এই প্রসাদ ডোকরাকে।
এই যে প্রসাদ জি, শুনছেন?
বছর 50-এর মানুষটি মুখ তুললেন, অতি কষ্টে চোখ খুলে বললেন,
আমাকে ডাকছেন?
হ্যাঁ, আপনার সঙ্গে একটু গল্প করব যে।
হ্যাঁ ম্যাডাম জি, বলি।
কালকে যখন শব্দটা পেলেন তখন ঠিক কোথায় ছিলেন আপনি?
বাহার বালকনি মে।
একাই ছিলেন?
হ্যাঁ জি, মেওয়ারলাল তখন ও মিউজিয়ামে চাকরি দিচ্ছিল।
রাতে কি এখানে দুজন গার্ডি থাকে কিষানলাল জি?
কাল সোমবার ছিল, আমাদের মিউজিয়াম আর গ্যালারির সাপ্তাহিক ছুটির দিন, তাই ওই দিন পাহারাদারিটাও একটু ঢিলে ছিল। আসলে অন্যদিন উপরে নিচে দুজন করে সিকিউরিটি ঘোরে, তো কাল ছুটি বলে শুধু একজন।
ও, চোর তাহলে আটঘাট বেঁধেই এসেছিল। আচ্ছা,
যারা আপনাদেরকে আক্রমণ করেছিল আপনি তাদের দেখলে চিনতে পারবেন তো?
রাতের অন্ধকারে আচ্ছা সে মালুম হয়নি ম্যাডাম, আর ও লোক তো প্রথমে আখে পাটি ডেলে দিল।
আপনি চেঁচালেন না কেন?
বোধের গেছে ম্যাডাম, ওরা বলছিল আওয়াজ করলেই জানে মেরে দেবে বিলকুল।
আচ্ছা আচ্ছা, আপনি তো বাড়ির ফ্রন্টে ছিলেন আর ওরা নিশ্চয়ই গাড়িতে এসেছিল, আপনি ইঞ্জিনের আওয়াজ পাননি?
নাহি ম্যাডাম জি, ও লোক শায়দ পয়দাল।
তাহলে তো আপনার সামনে দিয়েই ঢুকেছিল বলতে হয়।
নাই জি নেই, পিছে যাওয়ার আর ভি রাস্তা আছে, যেখানে সাহেবের সমাধি না ওইসে ভি ওঠা যায়।
হ্যাঁ ম্যাডাম, নিচে প্রফেসর রোয়ারিখের সমাধিক্ষেত্রটি প্রায় অরক্ষিত, ওখানে একটা স্মৃতিস্তম্ভ রয়েছে, নানান সময় লোকাল মানুষজন মহর্ষি নিখিলাসের উদ্দেশ্যে ফুল টুল দিতে যায়। তারা নিয়মকানুনের তোয়াক্কা করে না, যেদিক সেদিক থেকে উপরে উঠে চলে আসে, মূলত তাদের কথা ভেবেই ওপাশটা সেভাবে ঘেরা হয়নি আর কি।
আচ্ছা ভাই সাহেব, লোকগুলো আপনাকে ঝোপে টেনে নিয়ে গিয়েছিল তাই তো?
হ্যাঁ জি।
আপনার হাত ধরে টেনেছিল না পা ধরে?
প্রসাদ যেন এবারে থতমত, ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছেন।
মনে করুন মনে করুন, কোনো তাড়া
নেই। ইয়াদ নেই ম্যাডাম জি, ডাকে মারা বেহুশ হয়ে গেছিলাম।
কৌতূহল মিটেছে মোটামুটি, এবার কি আপনার অফিসে গিয়ে একটু বসতে পারি কৃষ্ণলাল জি?
হ্যাঁ নিশ্চয়ই, তার আগে একবার গ্যালারিতে যাবেন নাকি?
ওখানে তো শুধু নিকোলাস সাহেবের পেন্টিংই রয়েছে।
ওর ছেলেরও রয়েছে, মানে সবে তো শ্লোক সাহেবের 11টা।
এখন আবার গ্যালারি খুলবেন? আমার হাজবেন্ড আর জামাইবাবুরও ওই ছবিগুলো দেখার খুব ইচ্ছে, ওরা মিউজিয়াম থেকে ফিরলে না হয়, মানে যদি তখন আপনার কোনো অসুবিধা না থাকে।
নো প্রবলেম, তাহলে এখন একবার দোতলায় চলুন। গিয়েই লাভ হলো টুপুরের, উপরতলাটাও কম দর্শনীয় নয়। মূল বাড়ি ঘিরে একটি সম্প্রতি নির্মিত বারান্দা, সেখান থেকে কাচের জানলা দিয়ে দিব্যি দেখা যায় অন্দরটা। এদিক ওদিক রোয়ারিখদের থাকার ঘর, দারুণ সুন্দর সুন্দর আসবাব, কাঠের তাকে বই, অসংখ্য শোপিস, পেইন্টিং, স্কাল্পচার, প্রকাণ্ড প্রকাণ্ড স্ফটিকও রাখা রয়েছে।
দেবী থাকতেন?
হ্যাঁ, অল্প কিছুদিনের জন্য, তারপর উনি আর সোভেতোস্লাভ ব্যাঙ্গালোর চলে যান।
কেন?
আসলে বেঙ্গালুরুতেও রোয়ারিখদের অনেক সম্পত্তি ছিল, তাই ওনাই দেখাশোনা করতেন সম্পত্তিটা, বিশাল জমি, আঙুর ক্ষেত, এইসব আর কি। কথা বলতে বলতেই নেমেছে তিনজনে অফিস ঘরে গিয়ে কিষেনলালের মুখে আবার চিন্তার মেঘ। তাহলে কি হবে ম্যাডাম, মানে ছবি তিনটে উদ্ধার হবে তো?
সেটা তো এখন এসপি সাহেবের দায়িত্ব।
হ্যাঁ তা তো বটেই, কিন্তু আপনি তো একজন গোয়েন্দা, যদি আপনি একটু আলাদা করে ব্যাপারটা দেখতে পারেন তাহলে।
সেটা উচিত হবে কি? মিস্টার আশুতোষ শাহ ক্ষুণ্ণ হবেন, চটেও যেতে পারেন।
না মানে এসপি সাহেবকে জানানোর তেমন দরকার আছে কি? তাছাড়া ওর সঙ্গেও তো আপনার একটা সুসম্পর্ক হয়ে গেছে এতক্ষণে, প্রয়োজন পড়লে তখন না হয়। কিষানলাল দরজার দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে বললেন, আসলে কি জানেন ম্যাডাম, পুলিশের উপর আমাদের তেমন রাস্তা নেই, ওরা যতটা গর্জায় তত বর্ষায় না, তাই বলছিলাম।
দেখি আপনাকে কতটুকু সাহায্য করতে পারি।
প্লিজ ম্যাডাম, আপনার মুভমেন্ট বলে দিচ্ছে যে আপনি কতটা এফিশিয়েন্ট, প্লাস ঘটনাটা ঘটার আগে থেকেই আপনি যখন ব্যাপারটা গেস করেছিলেন, আসলে তিন তিনখানা রোয়ারিক সাহেবের পেন্টিং তো ইন্টারন্যাশনাল মার্কেটে যে কত দাম কে জানে, হয়তো 5 কোটি বা 10 কোটি বা হয়তো তার চেয়ে অনেক অনেক বেশি।
কিছু মনে করবেন না মিস্টার দুগার, এমন মূল্যবান জিনিসকে আপনারা এত হেলাফেলা করে রেখেছেন কেন? আরেকটু টাইট সিকিউরিটির বন্দোবস্ত করা উচিত নয় কি? আরেকটা আশ্চর্যের ব্যাপার, গ্যালারি থেকে যে কেউ পেন্টিং এর ফটো তুলে নিতে পারে।
সেটা তো ইন্টারনেটেই দেওয়া আছে ম্যাডাম।
পেন ড্রাইভে ফটোগুলোর কোয়ালিটি একেবারেই আলাদা, দেখেই বোঝা যায় অতি উচ্চমানের প্রফেশনাল ডিজিটাল ভিডিও ক্যামেরায় তোলা।
হ্যাঁ সেটা অবশ্য সম্ভব নয়, তবে পেশাদার ক্যামেরায় ফটো তোলার অনুমতি আমরা দিই না, ওই পারমিশন দেওয়ার মালিক হিমাচল প্রদেশের সরকার কিংবা মস্কোর ইন্টারন্যাশনাল সেন্টার অব দ্য রোয়ারিখস। বছরে 2-4 জনের বেশি ওই ধরনের ক্যামেরা নিয়ে তেমন একটা কেউ আসেও না, অধিকাংশই বিদেশি।
তা গত 2-1 বছরে যারা ফটো তুলে নিয়ে গিয়েছেন তাদের তালিকা আপনার কাছে আছে?
অবশ্যই, আমি নিয়মিত রেজিস্টার মেনটেন করি।
কাইন্ডলি যদি লিস্টটা আমাকে একটু দেখান।
হ্যাঁ নিশ্চয়ই, এ তো আর তেমন কিছু গোপনীয় নয়,
উঠে মেটে আলমারিটা খুলে একটা লম্বা বাঁধানো খাতা নিয়ে এলেন কিষণলাল।
এতেই আছে সিরিয়ালি।
শেষ থেকে শুরু করল মিটিং। হঠাৎই চোখের মণি স্থির, পরক্ষণে দৃষ্টি স্বাভাবিক। কিষণলালকে রেজিস্টার ফেরত দিল। আলমারিতে খাতাখানা তুলছেন কিষণলাল, ফের আশুতোষের আবির্ভাব।
ও, আপনি এখনো জাননি?
আমার টিম উপরের মিউজিয়ামে, তারা ফিরলেই।
এবার কোথায় প্ল্যান? মানালি নাকি?
তেমনই তো ইচ্ছে।
যান, এনজয় দ্য ট্যুর। এদিকে আমি ততক্ষণ দুই ওস্তাদকে তাড়া করি। স্ট্র্যাটেজি রেডি, বন্দোবস্ত কমপ্লিট। শুধু প্রাইভেট গাড়ি নয়, কুলু থেকে বেরোনোর বাস ট্রাক সব চেক করতে বলেছি। যাই, এবার কুলু যাত্রা করি। ওই বৈজনাথ রায়কে ঝটপট কবজা করতে হবে, নইলে তিনি আবার কখন উধাও হয়ে যান।
একটা সাজেশন রাখবো এসপি সাহেব।
বলুন।
বৈজনাথ চেয়ে ভালো পোর্ট্রেট আঁকেন, যদি তাকে দিয়ে লোক দুটোর স্কেচ করিয়ে নেন।
ওটা তো ঘাড় ধরে করাব। তবে বৈজনাথের স্কেচের উপর কি পুরোপুরি নির্ভর করা যায়? তিনি যদি নিজেই অপকর্মে যুক্ত থাকেন, তাহলে তো ভুলভাল ছবি এঁকে আমাদের মিসগাইডও করতে পারে, তাই না?
না মিস্টার শাহ, বৈজনাথ জি বোধ হয় এতটা খারাপ লোক নন, আপনি কথা বললেই বুঝবেন।
ডিটেকটিভের সার্টিফিকেট
ধরুন তাই। আর একটা কথাও বলতে পারি, প্রসাদ নামক পাহারাদারটিকে আরেকবার কড়া করে জেরা করুন, হয়তো আরো কিছু তথ্য পাবেন।
বলছেন, তাহলে ব্যাটাকে তুলেই নিয়ে যাই।
আর জাস্ট একটা রিকোয়েস্ট, আপনার মোবাইল নাম্বারটা যদি দেন।
আচ্ছা বেশ, লিখে নিন।
হ্যাঁ বলুন।
মোবাইলের নাম্বারটা সেভ করছিল মিতিন, তীর বেগে ঘরে বুম বুমের প্রবেশ।
কি গো মা, চলো, আর কতক্ষণ এখানে থাকবে?
আলতো করে ছেলের চুল ঘেঁটে দিল মিতিন।
তো তোদের ঘোরাঘুরি কমপ্লিট, এবার কি খিদে পেয়ে গেছে নাকি?
খিদে শব্দটা বুঝি নাড়িয়ে দিল টুপুরকে, উত্তেজনায় টেরই পায়নি এতক্ষণ। সত্যি পেট বড় চুঁচুঁ করছে। তাহলে কেমন লাগলো আজকের গল্পটা জানিয়ে দাও নিজের কমেন্ট বক্সে। আর খুব তাড়াতাড়ি দ্বিতীয় তথা অন্তিম এপিসোড আসতে চলেছে, সেটার অপেক্ষাতেও থেকো। কিন্তু আজকে গল্প পাঠ, ম্যানেজারের চরিত্রে এবং নির্দেশনায় ছিল অনুভব। মিতিন মাসির ভূমিকায় ছিল পূজা, টুপুরের ভূমিকায় অধ্যায়, পার্থর ভূমিকায় এবং সূত্রধার হিসাবে আমি রণদীপ, সহেলির ভূমিকায় দিতিপ্রিয়া, অবনীর ভূমিকায় পার্থ, টিঙ্কু সিংয়ের ভূমিকায় স্নেহাদ্রি, বুমবুমের ভূমিকায় সমাপন, বৈজনাথের ভূমিকায় ইন্দ্রনীল, বিভব শর্মার ভূমিকায় অভিযান, আশুতোষ শাহ এবং প্রসাদের ভূমিকায় কৌশিক, শব্দগ্রহণে অভ্র, আবহ সৃষ্টি এবং স্পেশাল এফেক্টস ম্যাক্স ওরফে ইন্দ্রজিৎ, নাট্যরূপ দিয়েছে নীল এবং অনুভব, বিশেষ সহযোগিতায় ছিল লিও। মিতিন মাসির যে থিমটা শুনবে সেটা শুভম এবং অনুভব ডিজাইন করেছে। পোস্টার ডিজাইনিংয়ে ছিল প্রীতম দেব। আমাদের আজকের প্রকল্পে পাশে থাকার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের পরিবারবৃন্দের কাছে। তাহলে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি উপন্যাসের দ্বিতীয় তথা শেষ পর্ব নিয়ে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকন আছে ওটা প্রেস করে দিও, তাহলে আমাদের সমস্ত আপডেট সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে। ভালো থেকো, ভয় থেকো।
সূত্ররা বাঁধবে সব এক সুতোয় অপরাধের পরিচয়, দুই দিনের তৃতীয় নয় হবে তাদের সম, তাই সাবধান সাবধান সাবধান।